This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং রোমান। আজকের এই অনুষ্ঠানটি আপনারা শুনবেন নিশ্চয়ই। জীবনের গল্প বলতে আমরা যা বুঝি, আজকের এই জীবনের গল্পটি একটু ব্যতিক্রম। আজকের এই অনুষ্ঠানটি আমি অবশ্যই রিকোয়েস্ট করব, শুরুতেই যেটা বলে নিচ্ছি, একটু ব্যতিক্রম ভাবেই শুরু হচ্ছে, আসলে শুরুতে আমি ধরনের কথা বলি না, তারপরেও বলছি যে আজকের এই অনুষ্ঠানটি দুর্বল চিত্তে যারা রয়েছেন এবং একই সাথে শিশু যারা রয়েছেন, অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছেন, তাদের জন্য নয়। সেই অর্থে হয়তো অনেকেরই কিউরিওসিটি বেড়ে যাবে, সুতরাং আমরা যারা উদ্ভাবক আছে তাদেরকে সতর্ক করতে বলব যে আজকের এই অনুষ্ঠানটি তাদের জন্য নয়। আজকের এই অনুষ্ঠানটি খুবই হার্ট টাচিং, কিংবা ইমোশনের জায়গা থেকে আসলে কিরকম সেটা আমরা হয়তো পুরো অনুষ্ঠান শুনলেই বুঝতে পারবো, কিন্তু আমি বলবো যে দুর্বল চিত্ত যারা আছেন এবং যারা শিশু প্রাপ্তবয়স্ক নন, তাদের জন্য অনুষ্ঠানটি না শোনাটাই বেটার। আমরা শুরু করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। বরাবরের মতোই শুরু হয়ে গেছে। জীবনের গল্প হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সে মানুষ তাদের জীবনের গল্প বলে এবং সেই গল্পে কখনো কখনো রং থাকে, কখনো কখনো রং থাকে না, রংহীন বর্ণহীন, কিন্তু বর্ণহীনেরও কোথায় একটা রং থাকে। তো আজকের এই গল্পটি আসলে কি রং ছড়ায় সেটাই দেখার বিষয়। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের এই বন্ধুটিকে দেখতে চান, কোনো কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান, যে কোনো বিষয় নিয়ে কোনো ইনকোয়ারি থাকে এবং একই সাথে এলিমিট 920 মেম্বার হতে চান, পুরনো অনুষ্ঠানগুলো যদি ডাউনলোড করে শুনতে চান, আপনারা চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি বিষয়, আজকে যিনি জীবনের গল্প বলছেন তাকে যদি আপনার সরাসরি কোনো কোয়ারি থাকে সেটাও আপনার ওখানে গিয়ে প্রশ্ন করতে হবে, এবং আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, ফোন করে আপনার জীবনের গল্প বলার জন্য আসতে যেতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। আর পুরনো ফোন নম্বরটিও রয়েছে আমাদের জন্য, সেটা হচ্ছে 9115668। আমি আবারও বলি, 9115668। ওকে, আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। প্রথমে আপনার নামটা একটু বলবেন?
আমার নাম মোহাম্মদ জাকির হোসেন।
আপনি কোথা থেকে এসছেন?
আমি কুমিল্লা গরিহন্নতলা।
গ্রামের নামটা জানতে পারি?
শুভারামপুর গ্রাম।
তার মানে কুমিল্লার অনেক বন্ধুরাই আজকে এখানে শুনছেন এবং এই গ্রামের অনেক মানুষই আজকে এবিসি রেডিও শুনছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। এবং আমরা বিশ্বাস করি যে যখন কোন গ্রাম থেকে, মহল্লা থেকে কোন অতিথি আসেন আমাদের এই হেলমেট 920 তে, হয়তো অনেকেই অনুষ্ঠানটি ডাউনলোড করবেন। আমরা এরকম ঘটনাও পেয়েছি, আমাদের খুব কষ্ট লাগে যে হেলমেট 920 তে জীবনের গল্প বলতে এসছে একজন বন্ধু, সে গার্মেন্টসে কাজ করত, গার্মেন্টসের কর্মীরা সেই জীবনের গল্প ডাউনলোড করে তাকে খেপানোর জন্য ব্যবহার করেছে। এগুলো খুবই কষ্টের এবং খুবই হীনমূল্যতার পরিচয় দেয়। প্লিজ, অতিথির কষ্ট হয়, অতিথিকে হেয় করে এই ধরনের কোন আচরণ যেন আপনার পরবর্তীতে এই গল্প শুনে ব্যবহার করার ক্ষেত্রে যেন আপনারা সেটা ব্যবহার না করেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই আজকে জাকিরের জীবনের গল্প। জাকির ভাই, আপনার বয়সটা কত? জি, শুরু করুন আপনার জীবনের গল্প। আপনার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনি একেবারে আরামসে বলবেন, একেবারে দিল খুলে।
আমার জীবনে সর্বপ্রথম যখন আমি ক্লাস টু এ পড়ি, তখন আমার আম্মা আমার দাদির সাথে ঝগড়া হলে আমার আম্মা আমাকে নিয়ে আমার আব্বার কাছে ভিসা দিতে গেছে। মানে আমার আব্বা, আমাদের বাড়ির পাশে একটা সরকারি মিল আছে, ওই মিলে পোস্টিং আর কি, আমার আব্বা দারোয়ান।
আচ্ছা আচ্ছা।
তা আমার আম্মা যখন ওইখানে গেছে, ওইখানে আমার এক চাষা উপস্থিত ছিল, ওনার সামনে আমার সামনে আমার আম্মারে আমার আব্বা তালাক দিয়ে দিয়েছে
মৌখিকভাবে।
আচ্ছা, আমি ক্লাস টু এ পড়ি, তা আমার ছোটরা আছে দুই ভাই। এখন আমার নিয়ে আমি আগে আমার নামার বাড়িতে দিয়ে আসলাম, দিয়ে এসে রাত্রিবেলা আমরা দুই ভাই খুব কান্নাকাটি করলাম আমাদের ঘরে শুয়ে মার জন্য। তখন আর লেখাপড়া আব্বা আমার মারে ছেড়ে দিচ্ছে, স্কুলে ঠিক মতো যাই না, মাঝখানে আব্বা আবার বিয়ে করে ফেলছে।
আচ্ছা আচ্ছা।
নতুন মা এসছে
কয়দিন পরে এই ঘটনাটা ঘটল,
মাস তিনি করে বিয়ে করে ফেলছে আমার আব্বা।
আচ্ছা। এই মৌখিক তালাক দেওয়ার পরে আপনার মা কোন ধরনের কোন অ্যাকশন নেয়নি বা কোন ধরনের কারোর কাছে যায়নি?
না, আমার মা কারোর কাছে যায়নি, অ্যাকশন নেয়নি।
আপনার নানা কি করতো?
আমার নানা ছিল ওই গ্রামের একজন নামতারা সর্দার।
আচ্ছা।
আমার নানার বাড়ি আমাদের বাড়ি,
কোন শালিক বিচার কিছু রাখেনি?
না। তো এই অবস্থা চলতে থাকে অনেকদিন পরে আমার আম্মা একদিন আমার ডাইকে নিয়ে আমার হাতে একটা গুল ব্যবহার করেছে, মানুষ এই গুল মার্কে গুল,
জি জি,
এই গুলের ডিব্বার মতন একটা ডিব্বা, এক ডিব্বা আমার হাতে ধরাই দিল, বললো যে এই ডিব্বার যে ওষুধ আছে তোমার দাদা দাদি তোমার আব্বা বাচ্চা যে বাচ্চার উপর যে পানি রাখা ওই পানি ঢেলে দিত।
মানে আপনি জানতেন না এখানে কি আছে কি হবে না হবে কিছু
জানতাম? আমি আম্মারে প্রশ্ন করলাম, আম্মা এটা দিলে কি হবে? কয় এটা দেওয়ার পরে তোরা তো সবাই একসাথে বুয়ে ভাত খাবি, তোরা ভাত দিয়ে আস্তে আস্তে খাবি দুই ভাই।
আচ্ছা,
সবাই খানা শেষ হয়ে গেলে তোরা গিয়ে ভাত খাইয়া হাত না দিয়ে উঠাইছে ওর বাইরে আইসে হাত ধুবি, বাইরের থেকে অন্যখান থেকে পানি দিবি, তোরা পানি ডাব খাস না দুজনে।
আচ্ছা,
আমি এটা নিয়ে কয়েকবার চেষ্টা করছি কলসির মধ্যে দিতে, তো আমি ভয়ে ঘরে কি দুটো জায়গা লাগে।
আপনি কি কোনো কিছু অনুমান করেছিলেন যেখানে কি আছে বা কি হতে পারে?
না, আমি এটা
কিন্তু আপনার ভয় লাগছিল?
জি, আমার ভয় লাগছিল এটা যেন কি হয় আমরা খাইতে না পারছে।
প্রিয় শ্রোতা, আমি এখানে বারবারই বলছি এবং অনুষ্ঠানের শুরুতেই বলে নিয়েছি যে আজকের এই অনুষ্ঠানটি বিশেষ করে শিশুদের জন্য নয়, এবং একই সাথে যারা মানসিকভাবে একটু দুর্বল চিত্তের তারা আজকের এই অনুষ্ঠানটি শুনবেন না, এবং তারা আজকে আমাদের ফেসবুকেও যাবেন না, কারণ কিছু ছবি আমরা দেবার চেষ্টা করব, খুবই দুর্ধর্ষ এবং লোমহর্ষক, সেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলে নিয়েছি। হয়তো আপনাদের এই কথা শুনে আরো বেশি কিউরিয়াসিটি হতে পারে, কিন্তু আমি নিবারণ করছি অর্থে, কারণ এটা আমার দায়িত্ব এবং আপনারা প্লিজ এটা মেনে চলবেন। ওকে, হ্যাঁ, তারপরে
এই ওষুধের কোটাটা পানিতে না দিয়া আমি এটা আমাদের বাড়ির মধ্যে পাইলা একটা পাইলার উপরে একটা পাইলা রাখে সিকে আছে।
আচ্ছা,
ওই সিকের নিচের পাইলার মধ্যে এটা আমি লুকিয়ে রাখতে গেছি, তখন আমার দাদু দেখছে, দেখে আমার কিছু বলে নাই, আমিও বুঝতে পারিনি যে দাদি দেখছে।
আচ্ছা,
আমার দাদি আব্বার কাছে বলছে, তখন আমার আব্বা এসে আমার যে নৌকা বাইতে শহীদ,
জি
শহীদের আগা ভাঙ্গিয়ে আমার লইছিল আমি মানে, কয় তুই নিমিতে কি রাখছিস লোকেয়া? আমার আব্বা বাইর করে নাই, আমার যে বাইর করাইব আর কি। আমি বয়স তুই মধ্যে খেয়ে গেছি, এর মধ্যে আমার শুরু হয়ে গেছি আব্বা তুই বলছে, তো আব্বা আম্মা জানি কি দিছে একটা আমার আব্বাইয়ের আমার পানি খেতে না পারছে, তখন আব্বার মনে মধ্যে সন্দেহ ঢুকলো, আমার আব্বা আমার একটা সত্তনা দিল, এবার একটা ফেটে দিল বাসটা দিয়া খুব কানাগাড়ি করলাম, কানাগাড়ি করে গিয়ে আমি এটা বাড়ি ফিরে আমি এটা দিছি। এমন এটা নিয়ে ওই রামচন্দ্রপুর বাজারের মধ্যে বিরাট বড় একটা দরবার বললো আমার নানাবাড়ি এলাকায় আর কি, দরবারের মধ্যে সবাই এটা দেখলো, এটা হলো আপনার ওই বিষ, তখন এটা সবাই কোটোটা দেখলো, দেখে সবাই পেতেছে কহা এটা বিষ এটা বিষ। লাস্টে আমার নানা কয় দেখি এটা আসলে দেখি কি বললে, আমার নানা চেয়ারম্যান সাহেবের হাতের থেকে ডিব্বাটা নিয়েছে, নিয়ে মুখটা খুললা কই এটা কি এর বিষ কই ফালা দিছে, ফালা দিয়া যার জন্য উঠে গেছে। আমার নানার উপর আর কেউ কোনো কথা বলে না, কারণ প্রমাণটা নষ্ট করে দিচ্ছে আমার নামে। তখন আমরা গেছি কি আমার দাদার বাড়ি থেকে গেছি, এখন আমার আব্বাও আমার বেশি একটা ভালোবাসে না, পুত্রে তো আমার ধ্বংস করে লেগে যদি অশান্তি সৃষ্টি হয় স্বপ্ন যদি অশান্তি করে মার কাছে মা বেশি কাদর করে না, নানায় দেখলে দূরে দেয়, তো এইভাবে চলাফেরা একবেলা নানা বেদ খাই একবেলা আমরা বেদ খাই, অনেক সময় আরেকবেলা উপাস থাকি, আমার এক পুকুর বাড়ি আছে ওই পুকুর বাড়িতে বেশিরভাগ গিয়ে সময় কাটাইতাম, বউ আমার আদর করতো নিজের ছেলের মতন দেখত, আমার বড় বউ ছিল আর কি। তখন হঠাৎ আমার স্বপ্নর ঘরে আমার একটা বই নিল, বই নেওয়ার পরে কিছুদিন পরে আমার মা আবার আমার এটা কেনিয়া আমার শিখাই দিল, এটারে গরমের দিবি তুই এটা গেলে গা আমি যাইতে সত্মারে মারতাম, তা আমার স্বপ্ন খুব মোড়া ছিল, ভাত খাইতে বই একদিন আমি আমার ছোট ভাই দুষ্টমি করতেছি, এই উঠতে পারি না উঠতে পারি না, মোটা মানুষ তোমার না এটা তুই ট্রেন করলাম আর কি, তখন আমার সত্মার একটা মাইন্ড করে আমার একটা ফিটে দিল মাথা নামে ইয়া দিয়া দঞ্চা দিয়ে দঞ্চা ফিটে দিল, পরে আমি জিদ দিয়া সহ্য করতে না পেরে আমি ফিরে যাক বাড়ি ফিরে একটা ফিটে দিলাম, তোমার লাগিয়া আমার স্বপ্ন মাতার কপালে দিদি দেখতে পাইনি কেটে গেছে রক্ত আসছে, এরপরে কিছুদিন পরে আমার স্বপ্নারে আবার আমার আব্বা সারিয়ে দিল।
আচ্ছা,
সারিয়ে দিয়ে আমার আব্বাই একা একদিন বসার সময় আব্বা করেছে নৌকা ডালো, আমি নৌকা ডালো আছি, আমাদের পাড়ের বুড়ির কাছে না গিয়ে আব্বাকে ওইভাবে সুজে সালা সুজে সালায় আমার নানির বাড়ি গাড়ির সামনে আসি, আমার কথা যাতে মারে নেই আমি গিয়ে আম্মার কেছি আম্মা দিয়ে নামি নিয়ে দিচ্ছে।
আচ্ছা,
আব্বা সো আম্মা সো নৌকা দেয় আমি নৌকাটা বাইরে আনলাম, এই আবার আমার মা আমার সংসারে নিজে আমার নতুন জীবন শুরু হইল, শুরু হওয়ার পরে আমার সবার ছুটু আমার তিন ভাইয়ের মধ্যে ছুটু বাইরে যেতাম, এটা প্রেগনেন্ট অবস্থা, এর মধ্যে আবার আমার মার সাথে আমার দাঁতের বিচ্ছিন্ন সৃষ্টি হল, তখন বিচ্ছিন্নটা কিভাবে হয়েছে কি কারণ হয়েছে আমি এটা আমি সেটা জানি।
আচ্ছা আচ্ছা,
আমার মারে ছেড়ে দিয়ে আমার আব্বা চাকরি নিয়ে গেল, বদলি হয়ে গেল পাবনা, আমি আমার দাদার সাথে থাকি, ওই দাদার গৃহস্থি করি দাদার সাথে থাকি।
আচ্ছা,
আবার পাবনা যাওয়ার পরে আব্বার লোক আবার কেমনে কেমন যোগাযোগ হলো, আবার আম্মা এখান থেকে ডাইরেক্ট পাবনা গেল, আমার দাদা আবার কিছুদিন পরে নিয়ে আবার পাবনা পেয়েছে, মা এসেছিলেন ছেড়ে দিতে
পাবনা। আপনার বাবা ওখানে কি করছিল?
ওইখানে এখান থেকে বুঝলি ওইখানে চাকরি।
আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। উনি তো জি
ওইখানে থাকতে শিখাইতেছে। ওইখান থেকে আবার বুঝলি আসলো দেশে। দেশে আসার পরে আমরা তিন বের হইলাম। তো আমার লাস্ট বাড়িটা হওয়ার প্রায় বছর তিন পরে আবার আমার আম্মার এসে আনলো ছেড়ে দিয়ে বিয়ে করলো আমার বাবা। আরেকটা
আরেকটা বিয়ে করলো
আমার জন্মের আগে আমার আব্বা বিয়ে করছে। আমার জন্মের পরে আমি আমার বাপের দুই বিয়ে খাইছি নিজে ছিলাম বিয়ের মধ্যে। তারপরে দ্বিতীয় স্ত্রী যদি পরে বিয়ে করলো তখন ওইটা আসার পরে ওইটার পরে আমার একটা ভাই এলো। ওই মাটা খুব ভালো আছে। হঠাৎ আমার বাবার সাথে আমার দাদির সাথে কি একটা ফেসলে গিয়ে বন্ধ হইলো। আমার দাদি আব্বার বিষয় দিল। আমার আব্বাবার একমার এক ছেলে ছিল আর কি, তিন বোন এক ভাই ছিল। তা আমার আব্বার বেশি আদর করতে একটা ছেলে মাত্র। তা আব্বা আবার আমার ভিয়ে মাথা ছেড়ে দিল যে ভাই তো বললো ভাই ছেড়ে দিল। এইভাবে আসতে ধীরে আবার আমার মার সাথে লাস্টে সম্পর্ক করে আমার নানা বাড়িতে আমার আব্বা আসা যাওয়া করে একবার লাস্টে আমার বোনটা আমার বই নানা বাড়িতে হওয়ার পরে একবার আমার সুস্থ করে আবার আমার নানা বলল। আমার আব্বা বদলে আবার মসুল দিয়ে গেল মালিকানা বাড়ির মধ্যে বাসা নিল। এই গাড়ির মধ্যে শুধু দুইটাই ঘর।
আচ্ছা
সামনের ঘরটার মধ্যে আমরা বাড়া থেকে রসলা ওই তিন সিট ওয়াল সিট তখন আমি মোটামুটি সেনা হয়ে গেছি। তখন আমি কি করি মাঝে মধ্যে ওই রাজকামের জোগালি দিই এমিলে চলে আমার মাঝে মধ্যে রিস্কাও চালাই নি।
আচ্ছা আচ্ছা
এর মধ্যে আমার আব্বা আমার ঘরের মধ্যে দিন দুই একজন লোক আসে খুব রাত্রে চোর। তারা ওই পাওয়ার মেশিনের যে সুতার ববিন আছে না, এই ববিন গুলা বিভিন্ন পাওয়ার থেকে চুরি করে আইনা আমাদের ঘরে নিয়ে আসে। এগুলো আব্বা আবার কি করে অর্ধেক দাম আদা দাম দিয়ে তারা তার রাখে রাখে। এগুলো আব্বা আবার নারায়ণগঞ্জ চিনে হুঁশিয়ারি ওইখানে বিক্রি করে। আবার আব্বা মাছ চাকরির পাশাপাশি ব্যবসা করত বিক্রি করে। এই সুবাদে সুরের আসে যায় আমার কোনো সময় দশ টাকা দেয় দর করে। আমি মোটামুটি লাশে গেছে তারা সময় না। তখন একদিন তারা লোক কেন্দ্রে কেন্দ্রে কইয়া এক মায়া দেখলো মায়া আমার বিয়ে করলো।
কত বছর বয়স তখন?
তখন আমার বয়সটা মনে হয় 15-15 বছর।
এই সময় আপনি লেখাপড়া কিছু করছেন
না? আমি একদম লেখাপড়া রিক্সা চালা কাজ মিস্ত্রি কাজ করি।
রিক্সাও চালাতেন আপনি?
জি।
আপনাকে দিয়ে আপনার বাবাই সব কাজ করিয়ে দিত?
জি।
কোন ক্লাস পর্যন্ত আপনি লেখাপড়া করেন?
এই ক্লাস টু পর্যন্ত লেখাপড়া করছি।
ক্লাস টুর পরে আপনার লেখাপড়া হয়নি?
জি।
আচ্ছা এই সময়টাতে আপনার বয়স
15-15 বছর।
এই সময়টাতে আপনার বাবা বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন?
জি জি। আমার বিয়ে দেব।
আচ্ছা তারপর
বিয়ে দিব। এটাও আবার ওই আমার বাবার লোক যে শ্রীপির মা ডালেন না দেয় ও তাদের মধ্যে একজন পরিচিত আর কি। আমার অনেক বুঝে আমি রাজনীতি বিয়ে করি এগুলো বুঝি না। তখন আমার অনেক বুঝে বুঝে বিয়েতে রাজি করে আমার নিয়ে কাজে বুঝি না বিয়েতে করাই দিল বউ নিয়ে আমাদের বাড়িতে যেন বাসা।
মেয়েটার বয়স কত ছিল?
বেশি হলে 2 বছরের ছুটি হবে আর কি, বা 3 বছরের ছুটি হবে অনুমানিক।
আচ্ছা আচ্ছা
এরকম হবে। কিন্তু তার মধ্যে আমার মধ্যে খুব গভীর একটা মহব্বতের সৃষ্টি হলো বিয়ের পরে। আমার বাসার থেকে যেখানে রিক্সাটা নেই এখানে তো 2.5 মাইল দূরত্ব হবে আর কি। মেইন রোড দিয়ে বাসের রাস্তা আছে, বাস দিয়ে চলাফেরা করে ঢাকা থেকে মসুল বিজি রোডটা। গাড়িটা যাওয়ার পথে প্যাসেঞ্জার ছিল বেশি, আমি 2 হাজার ধরে ওজন ছিলাম। হঠাৎ গাড়িটা এক জায়গায় গিয়ে ব্রেক করলো। ব্রেক করার পর গাড়িটার পিছনে ফাল দিয়ে গাড়িটা একটা তালানি দিয়ে মেন রোডে কাটতে পারি গেল।
আপনার রিক্সাটা?
এই বাসটা।
আচ্ছা আচ্ছা
আর এই বাসটা তো যাইতেছি রিক্সার গ্যারেজে, গিয়ে ওইখান থেকে রিক্সা নেবো তারপর চালাবো।
আচ্ছা আচ্ছা
এই বাসটাই পড়ে গেল। পড়ে গেল পরে আমি তো দরজা আমিও পড়ে গেলাম বলে
আপনি কথা বলছেন আমরা বুঝতে পারছি।
পায়ে আঙুল কাটা গেল।
জি।
তারপর আমার আব্বা খবর পায় আমার হাসপাতালে ভর্তি করলো ঢাকা মেডিকেল কলেজ। অনেকে বলছে বাঁচবে না, তারপরে চিকিৎসা করছে আমার আব্বা তো মনে করছে আমার জন্য যথেষ্ট পরিমাণ করছে। তারা মোটামুটি আমি সুস্থ হওয়ার পর যাই আমি একটা দুইটা অ্যাটাক দিতে পারি, একটু হাঁটতে দিতে পারি। মাথার মেরুদণ্ড হাতটাও ভাঙে আমার, হাঁটতেও দেখো হাঁটতে হবে। আমার আম্মা আমার সাথে থাকে হাসপাতালে। আমার আম্মা যখন একটু ক্লান্ত হয়ে যায় আম্মা বাসা ছিল যায় আমার স্ত্রী এসে থাকে। সর্বসময় একটা লোক লাগে রোগের সাথে। এই টাইমে আমার হঠাৎ ফিরে না, আমার ওয়াইফ, আমার শাশুড়ি আমার কাছে আসছে হাসপাতালে, আমার আম্মা হাসপাতালে, আইসে কামতাছে কি হয়েছে আমার কিছু বলল না। তখন এক পর্যায়ে আমার মার সামনে আমার ওয়াইফে বলল যে কালকে রাত্রে আমার আব্বাই আমার জোর করে বলছিল, তখন আমি জোর করে শিক্ষা দিচ্ছি শিক্ষার কারণে পাশের রুমে যে পাশের বাড়ির যে পেট্রোল পাম্পের ম্যানেজার, এই ম্যানেজার সাহেব এটা ফেলেছে।
প্রিয় শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই জায়গাটিতে। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আজকে কুমিল্লা থেকে আমাদের এখানে জীবনের গল্প বলতে এসেছে জাকির। আমরা অনুষ্ঠানের শুরুতেই একটা সতর্কতা দিয়েছিলাম, সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি শিশুদের জন্য নয় এবং একই সাথে যারা দুর্বল চিত্তের আছেন তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা নয়। আপনারা পুরো অনুষ্ঠানটি শুনলে বুঝতে পারবেন যে কেন আমরা প্রথমেই আজকে প্রথমবারের মতো হ্যালো 8920 তে এই সতর্কতা দিয়েছি। বিশেষ করে আমরা বেশ কিছু ছবি আমাদের ফেসবুকে পোস্ট করব। আমরা সাধারণত বলে থাকি যে আপনারা আসুন পেজটাতে দেখুন, কিন্তু আজকে আমরা বলতে চাই যে যারা দুর্বল চিত্তের আছেন তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটাতে যাবেন আজকে এবং ছবিগুলো আমরা তত দ্রুত পারি এখান থেকে সরিয়ে নেব। আমরা তিন মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। তিন মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যারা ফেসবুকে আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি, www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক তিন মিনিট পর। প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবলি আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং রোমান, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও আপনাদের প্রিয় এফএম স্টেশন। আজকে জাকির হোসেন এসছে কুমিল্লা থেকে তার জীবনের গল্প বলার জন্য। জাকির হোসেনের জীবনের গল্পেই আমরা ফিরে যেতে চাই এবং আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান তাহলে যেটা করবেন, আপনার জীবনের গল্প সংক্ষিপ্ত করে আমাদেরকে ফোন করে বলতে হবে এবং আপনার কথাগুলো এখানে রেকর্ড করা হয় ফোনে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। আর আরেকটি ফোন নম্বর রয়েছে আমাদের, সেই পুরনো ফোন নম্বরটি 9115668। আমি আরো একবার বলছি, 9115668। মুঠোফোন থেকে ফোন করলে এখানে 02 যোগ করে নিতে হবে, আপনি নিশ্চয়ই জানেন। ফেসবুকে চলে আসুন। ফেসবুকের ব্যাপারে আমি আজকে বারবারই বলছি যে যারা কেবলমাত্র প্রাপ্তবয়স্ক ইন এ সেন্স যে দুর্বল চিত্তের নন, তারা কেবলমাত্র আমাদের ফেসবুকে আজকে আসবেন এবং ফেসবুকে কিছু ছবি দেওয়া হবে, কিছু ভিডিও ক্লিপস দেওয়া হবে যেগুলো অনেক সময় দুর্বল চিত্তের মানুষজন সহ্য করতে পারবেন না। সুতরাং সেই অর্থে আপনি ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। হ্যালো 8920 স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হবেন। জাকির ভাই, আমরা যে জায়গাটিতে ছিলাম বলেন তারপর।
তখন আমার স্ত্রী আমার কাছে সমস্ত ঘটনাগুলো বলল। আমার আম্মা তো চলে গেল ঘটনা তদন্ত করার জন্য যাচাই করার জন্য বাড়িতে।
জি,
তার থেকে নতুনটি সন্ধ্যার একটু আগে আগে আমার আব্বা আমার আম্মা আবার হাসপাতালে আসলো।
আচ্ছা,
এসে দেখতেছে আমার শাশুড়ি আমার বয়স আমার পাশে, তো তারা আর আমার পাশে আসলো, তারা ওই দূরে জানালার এক সাইডে দাঁড়াই গেছে। তখন আমার শাশুড়ি বাবু বললো, ঠিক আছে আমরা এখন যাই গিয়া আমরা তোমার সময় সময় দিকে জমা গেল, আল্লাহ যদি সুস্থ করে এরপরে দেখবে। আমার আব্বা আমার কাছে আইসে, আমার আম্মা আইসে, আয়া তারা আমার বুঝে দিতেছে যে এটা মিথ্যা কথা। আমি বলছি যে দেখেন আব্বা, আপনি দ্বারা এই ঘটনাটা আমি ধারণা করতে পারবো, আর আমার এই মিথ্যা কথা বলবো না, আমার এত ভালোবাসে আমার ভাই আমার বোন আর সবার ভালোবাসে, এটা মিথ্যা কথা, আপনি এই ব্যাপারে আর আমার কথা বলে না আগে ফেলায় আমি। তখন আমার আব্বা চলে গেছে, আম্মা রয়েছে, আম্মা আমার অনেক বুঝে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করাতে আমার এক মামা তখন ঢাকা পুলিশকে চালাইতো আব্দুল বাতের নাম, এই মামাটাই আমার আব্বার সাথে ওই সম্পর্ক বেশি আমার আব্বার সাথে। এখন আমার ইমাম আসাতে আমার বা যুক্তি করতেছে বিশ্বাসী করে না তো মানুষকে আরো তো এমন রাগী মানুষ কি করা যায় মেরবা কিভাবে মারা যায় হাসপাতাল শুনতে পাইয়া তার ধমক দিছে আমার বলছেন ডাক্তার এই ব্যাপারটা নিয়ে তো বাপনা জিটা তো এইসব কথা বলছিল আমি লিখেছি তোর অসুবিধা হাসপাতাল অসুবিধা হতে পারে আমি তার ধমক চমক দিছি তখন আমার মনে মনে একটু ভয় ঢুকে গেছে কি ঘটনা নিয়ে দুর্ঘটনা ঘটালে আমি সুস্থ মানুষ কি করবো এর পরের দিন কেউ আমার পাশে নেই নানি বুড়া মানুষ ওনার দিয়ে রাখছে আমার পাশে সারাদিন নানি বুড়া মানুষ আমি সুস্থ মানুষ কি করবো এরপরে বিকেল বেলা আমি হাসপাতাল থেকে পলাই গেছিলাম সোজা আমি আমার ওয়াইফের কাছে গেছিলাম আমার আব্বারে তোমার আমার মন থেকে ঘৃণা লাগে আমার চেহারাটা দেখতে ইচ্ছা করছিল না তখন আমার ওয়াইফের কাছে গেছি আমার ওয়াইফ শ্বশুরবাড়ি তারা গরিব গরিব হলো আমার তারা ওষুধ পানি যখন যেটা লাগছে দিয়ে আমার মোটামুটি সুস্থ করছে সুস্থ করার পরে এদিকটা আমার বাড়ির থেকে চাপাই খবর পাঠাই জন্ডি দিয়ে যে এটা আলাই দিয়ে তার দিতে শুকিয়ে ফেললে কষ্ট করবো জিততে আমি বলছি না আমি জানি না এই হাসপাতাল থাকা অবস্থা আবার আবার এই আব্বা যে আব্বার যে শ্রীপুরে মাল দিত
জি
এর একজন আমজাদ নাম সে আবার আমার কাছে একটা বিচার করছে তো আমি তোর বাপের কাছে কিছু স্বর্ণ এনে দিয়েছিলাম শ্রীপুরে তো এর থেকে আমার আম্মার এক জোড়া জিনিস দিচ্ছে আমার বোন ছুটু আর এক জোড়া জিনিস দিচ্ছে আমার আব্বারে আনতে দিচ্ছে ফিরি আর বাকিগুলা দাম ধরে টাকা দুই টাকা নিয়ে যাবো তো রাত্রিবেলা আইয়া সরে দিচ্ছে দিয়ে ঘুমাই দিচ্ছে আমাদের পাশে বারিন্দার তাই আব্বাই নাকি এখান থেকে অনেক স্বর্ণ ধর্ম আত্মসাত করছে বিচার দিচ্ছে আমি ফিরতে হলে আর কি করবো তোমরা তোমরা ব্যাপারে তো আমি ওয়াইফ নিয়ে একটু সুস্থ হওয়ার পরে আমি আবার একটা রিক্সা নিলাম আমার শাশুড়ি এগুলো যে একটা ঘরের মধ্যে আমরা সবাই থাকি খারাপ দেখা যায় তোমার একটা বাসা নেই কমের মধ্যে আমি কাছে ঠিক আছে বাসা লয়ে দিল মুসন্দি বর্তমান যে লজগার লজগারটা পাশে আর কি তো এখানে আমি বাসাটা নিয়ে থেকে 200 টাকা বাসা ভাড়া মাসে আর ফিসকা চালি এভাবে চলতে থাকি হঠাৎ একদিন আমার মা আমার অনেক খুঁজা খুঁজির পরে নাকি পাইছে আমার দেখে বলছে তোর বাসার লোকে আমি আর তোর বাসা করতে পারলাম বলো না এই না সেই না বহুত কষ্ট করছি আর কষ্ট করতাম না তুই যদি আমার লগে যা আছে আমার বাহাবের জায়গা আছে রামচন্দ্রপুর এনে ঘর তুললাম তোর দোকান লই দিন তোর বউ আর আমি দেখতে আমার কান্না দেখে আমার খুব মায়া লাগছে মায়া লাগানো নিয়ে আমার বাসাটা চিনেছি তার আগে আমি বাসাও চিনতাম না কারণে
আচ্ছা
মায়ের যে অনেক কথা বললো মায়ের বাসায় নিয়ে যা আমার বউরে বুঝাইলাম বউ রাজি হইল যে তুমি কিছুদিন তোমার বাড়ি থেকে থাকো বাসা বাড়িতে ছেড়ে দিয়ে আমি বাড়িতে যাই আমার সাথে যে ঘর দরজা ঠিকঠাক করিয়া তোমার আগে লই যাবো আমার পয়সা তো ঠিক আছে তো আমার শাশুর আবার খবর দেওয়া আমার বাড়িতে জামাও ছামাও ছিল টুকটাক রিস্কা ড্রাইভার হিসেবে যতটুকু থাকে আর
জি
একটা বস্তার ভিতরে ঘুরে আমার শ্বশুর ভাইকে নিয়ে আমার ভাইকে বুঝাই দিয়েছি তখন আমার ভাই ট্যাক নিয়ে অবস্থা দিয়ে আমি আমার আম্মার সাথে বাড়িতে গেলাম সেদিন বালু রইলাম নাঙ্গি করে থেকে খাই পরের দিন দুপুরবেলা হঠাৎ দেখি আমার আব্বা আর আমার এই মামা একসাথে গেছে বাড়িতে গিয়ে আমার বাজারে পাইছে চোখ গুলো নাকি একটু কিডনির বাপ বোঝা যায় দেড় বেগে সাগা শুকাই গেছে এরকম আর কি এন থেকে কিডনির প্রশ্নটা করলো
কইরা
ওই রামচন্দ্রপুরের ফার্মেসি থেকে একটা কিডনির সিরাপ কিনলো কিনে আবার লিয়ে গেলো পুরো দেখ কিডনির সিরাপ খাওয়ার নিয়ম হয়েছে বিকালবেলা ভাত খাই রেবা রাত্রে ভাত খেতে পারবে না সন্ধ্যার সময় কিডনির সিরাপ খাইবা আব্বার তিনি আমার নানির ঘরে নিবে কিডনির সুতরাং একটা থাকে নিয়ে রাখছে দরকার মধ্যে ঘরের মধ্যে ঢুকলেই দেখা যায় আর কি রাখছে তো এদিক দিয়ে আমার আমার দেখলে আব্বা আম্মা কথা কয় না তারা তারা নিজেরকম বাপ বুঝান আমি তো আর এগুলো জানি না সন্ধ্যা রয়েছে পুরো আমার আব্বা দিতেছে ওষুধ খাইল খুব আদর আব্বা ওষুধটা নামাছে নামা ওষুধের মুখ কাটা করছে মুখ কাটা ফ্রি হয়ে গেছে ওষুধের মুখ সাধারণত লাগা থাকে নিচের একটা ওষুধের লাগিয়ে থাকে কাটতে ফুটতে হয় ওইটা ফ্রি হয়ে গেছে কাক আটকতে আমি সরল মধ্যে আটকে গিলে গেছি ওষুধ গিলার পরে আমি আপনার মুখ করার জন্য ফুল লাগলো, আমি আবার প্রশ্ন দিচ্ছি কয় না ফুল আনা যে আমি বুঝছি মানে মুখ দিচ্ছি যে তিনি জানিস দশ মিনিট পরে আমার শরীরটা এমন দুর্বল করলো আমি একদম বাইরে একটা টেবিলের মধ্যে বসে আসছিলাম, টেবিলটার মধ্যে শুয়ে গেলাম, শুয়ে আমি বমির একটা ভাব অতত করতেছে তো আমার মা নিয়ে দূরে গেছে আমি অনেকবার বমি করছি এবং রাত্রে বারোটা পর্যন্ত বমি করছি আমার মা নিয়ে নাতে তুই তিথি পাতা বাইটে অনেক কিছু আমার খাওয়াইছে সেগুলো খুব দুর্বল হয়ে গেছে সারা রাত্রে গেছে সকালবেলা দুর্বল দুর্বল হওয়ার পরে হঠাৎ করে ভেবেছি একবার তোর বউ তার আবার কালকে দাওয়াত আছে তোর বউ তার আবার যেমন আসবি আজকে তোর বউ তার আবার যেমন তোর বউ তার আবার আমার বুবু একা আছে দাদা আছে এরপরে আমি এতটুকু সন্দেহ করি নি যে তারা আমাকে হত্যা করার বেশি কোনো কিছু করতেছে আমি আমার আব্বার সাথে নদীর ওইপার গেলাম আমার দাদির কাছে আমার আব্বা আমার দাদি ওই সামনে মুখ ধরে ছবি আছে দুইটা পাশাপাশি অনেক রাত্রে আমার মামা একটা ডাল নিয়ে গেছে আমি তো ঘুমাই রয়েছি এরা তো আর ঘুমায় নাই মামাই গেছে দরজা খুলছে দরজা খোলার পরে আমার দাদিকে আমার মার দিয়া গেন্ডারে খেতে পাঠা দিচ্ছে দূরে আমার দাদি গেছে কি হয়েছে আমার নাতে কি কোন সমস্যা হইব না কোন সমস্যা না ডর বলার পরে আমার দাদির গেন্ডারে খেতে লুয়েছে পরে যেটা শুনছি আর কি রাত্রিবেলা এরা গামছা দিয়ে লুইছে দাঁড়া লুয়ে আমার সাউডার মধ্যে ফেসাইতেছে গামছাটা হঠাৎ আমি ভাই কেউ দমক দিয়া আমি ফালদা উঠছি উঠছি করে তারা ভয়ে জীবনে তো তারা অফুনকেরাকি করে নাই ভয় পাইয়া ফেলছে ভয় পাইয়া দাউডা সহ আমার বিস্তার মধ্যে ফালাই দিয়া তার দুজনকে এই হুমুক ধরে হয়ে গেছে আমি বেরিয়ে গেলাম এরপরে বাকি রাত্রে আমি হজাকে কাটছি খুব ভোরে আমি আমার বাড়ির সামনে নারকেল গাছ আছে এখানে বসে বসে সিপ্ত মাছ বসে বসে তখন আমার এক খালা হাসানা খালা নাম হেবিডি ধরে এসে হেবিডির বাচ্চার বয়স হলে তখন দুই মাস হলে দেখতেছে আমি রাত তুই এলাম বলে আমি সুস্থ থেকে কেমনি কাছে দুই মানুষ এত রাত্রে আই ধর অভেতন না আমি আইসি না সার রাত ঘুমাইছি না তোর লেগে তোর ঘুমের ভর্তি করছে তুই তাড়াতাড়ি যাবি আমার খালা দেখতেছে তারপরে খালা এই ঘটন হয়েছে দাও ঘটন বাড়ি বলবো কয়েকটা বাতিল আছে বাতিল মামা আর কি
আপনাকে মারার প্ল্যান তারা কেন করছে ওই যে আপনার স্ত্রী যে শ্লীলতা হারিয়ে কমপ্লিট আছে এটাকে চাপা দেওয়ার কারণে আপনাকে বের করতে চাচ্ছে
ওই ঘটনার কারণে আমার স্ত্রীকে ছেড়ে দিতে হবে খারাপ বললে আমার বাপের বালা বললে থাকতে পারবো আমার স্ত্রী যে বালা বলি বাপকে খারাপ বলি এটা উনার যুক্ত মানুষ মানের ব্যাপার অনেক চিন্তা ভাবনা করে উনি আমাকে মারার সিদ্ধান্ত
এবং এটা আপনার মাও এক ধরনের সমর্থন দিচ্ছে
আমার মাও এটাকে সমর্থন দিচ্ছে
জন্মদাত্রী মা This is the hard reality, প্রিয় শ্রোতা এবং আমরা বারবারই বলছি যে আজকের এই জীবনের গল্পটি অবশ্যই একটি ব্যতিক্রমী জীবনের গল্প এবং সেই অর্থে আমরা আরো সামনের দিকে যাব আমরা সতর্কতার জায়গাটা হয়তো বা এখনো দাঁতের দিকে আসেনি খুবই ভয়াবহ এবং দুর্ধর্ষ একটা ঘটনার সাক্ষী হচ্ছে আজকের এই জাতির আমরা সেই অর্থে দুর্বল চিত্ত এবং শিশু যারা আছেন বয়প্রাপ্ত হননি তাদেরকে আমরা বলব যে আজকের এই হেলুইন নাই শুনতে এবং আমাদের ফেসবুক পেজে নাই বাসতে কারণ এখনো হয়তো আমরা সেই ছবিগুলো এবং ভিডিওগুলো পোস্ট করিনি আমরা করবো অনুষ্ঠানের কোন একটি ফাঁকি আমরা করবো এই পেজটিকে facebook.com/hello8920 আমি আবারও বলছি facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন ওকে হ্যাঁ
তারপরে আমি বলছি ঠিক আছে খালা আমি জানবো
ওই সময় তো আপনার স্ত্রী তার বাবার বাড়িতে
জি জি আমার দাদি বলতেছে বাড়িতে নাস্তাটা দূরে যা স্যামের আমি আমার সে দাদি স্যামের যার যা প্লেটে বাইরে গেছে আমার স্যামাইটার মধ্যে হয়তো কোন ধরনের মেডিসিন দিয়ে দিছে এটা আমি খাইতেই পারতেছি মুখে দিলে মুখ দিয়ে বিশ্বের মধ্যে জার হয়ে যাকে হালাই দিতে তখন আমার স্যামাইটার ফোন করেছে আমি দাদির গেলাম দাদি স্যামাইটার মধ্যে লবণ বেশি দিলেছ কয় না তারা দিকে এলো লবণের কথা বলো না তুই লবণের কথা বুঝতে আমি না এই স্যামাইটা আমার কাছে তুমি তুমি লাগে স্যামাইটার গেলাম আমি আলমার কিন্তু দিনে এক জায়গায় লুকিয়ে রাখলাম দাদি গেলাম এটা কেউ দেখা গেল আমার সুন্দর ঢুকছে এই স্যামাইটা আমি পরীক্ষা করবো ডাক্তার তখন তারা বাড়ির থেকে গেলে স্যামাইটা আমি পলিথিন ফিরে লিয়ে যাবো তো আমার আব্বা আবার খেয়াল রাখছে, এটা আমি জানতাম না। উনি আবার এই স্যামাইটা নিজের হাতে নিয়ে দিতে পারছে, কারণ আমি এক ফলিত জোগাড় করে এনে আমি স্যামাইটা নিতে এসে তাদের স্যামাইটাকে তার আব্বা নিয়ে হারিয়ে দিচ্ছে। আমার আব্বার সুতমুত দিত আরো কতগুলা নাম আছে তাদের সাথে পরে দেখা গেল। দেখাবার পরে আমি আমার বোনের কথাটি কইলাম, আমরা তো বোনের দুঃখটি করলো যে আমার লোক বেমিনি করলো, তাহলে আমি তারার লোকে মিশে গেলাম। তারা বিভিন্ন জায়গায় চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, আমিও যাই। তারা রাত্রে বেলা চুরি করে দিনের বেলা আবার নারায়ণগঞ্জে সময় দেয়। অনেক সময় আমার আব্বার কাছে নিয়ে তারা মাল দেয়, আমি যাই তাকে আমি আসি নারায়ণগঞ্জে, তারা সেটা আসি আইসা। তখন আমি খুব ড্রাগ ইউজ করি আর কি,
ড্রাগ নেওয়া
শুধু মদ খাই, তাদের সাথে সারাদিন মদ খাই সময়। তখন আর আমি রিক্সা ফিক্সা চালাই না, কয়েকদিন সেখানে যাওয়ার পরে আমাদের জিনিসটা খারাপ লেগে গেছে, খুব সুন্দর আমাদের মেরে মারা। খারাপ লাগার পরে এখন আর তাদের সাথে ছুরি যাই না, তারা ছুরি করে যে আসে ওই জায়গাগুলো আমি চিনি, ওই জায়গাগুলো ফলো রাখি, ওই ব্যাগ লই আমার কিছু কিছু টাকা মেকা দেয় তারা সময়ের লগে গেছে না, এইটা কি আমি সন্তুষ্ট, আমি আর সেরকম চাই না, বাদ দিয়ে গেছে। এভাবে চলতেছি নেশা করি, তখন বোনের কষ্টে আপনার কষ্টে এমনিতে আমার বয়স করেছে, আমার একটা সন্তান আল্লাহ সন্তান দিল, একটা ছেলে দিল। হ্যাঁ, ছেলেটা দেওয়ার পরে ছেলেটা মাঝখানে শুয়ে আমরা দুইজনে শুয়ে রেছি, রাত্রে তখন 12টা বাজবো, পুলিশ এলো দাঁড়িয়ে গেল। আমার আব্বা খুব ক্লোজ লোক, বন্ধু মানুষ, আমার আব্বার একজন বন্ধু বন্ধু আর কি, এইভাবে আমার আব্বার সাথে এখন সম্পর্ক হয়েছে। তখন ডিবির থেকে একদম যাওয়ার পরে উনি আমার ডাইকে করতে বের করলো, বাড়ি থেকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ওই দিন রাত্রে রাখলো, কিছু করি না আমার। থানায় নিয়ে আসার সময় থানার কাছে আসার পরে আমার আব্বা সামনে বসে আমার আব্বার গতি সেটা দেখেন, তাহলে ভাই ছেলেটা ধরি সে রিক্সা চালায়, আমরা দেখি সব সময় নিয়ে থানার পাশেই আমার শ্বশুর ধরি আর কি, তা আবার রিক্সা যেন চালায় থানা রাত্রে বাইরেই গেলিস না, আমার দেখে সবাই জেলে দিয়ে না ছেলেটা আমার নিয়ে যান, আমার নিয়ে গেল থানায়। ওই দিন রাত্রে রাখলো, পরের দিন সারাদিন থানা রাখলো, রাখে রাত্রে 12টা 1টার দিকে। তখন আমি ঘুমাই রয়েছি থানার লোকের মধ্যে, আমার দায়িত্ব করতে পারে নিয়ে আসতে ছোট্ট একটা কুলের ঘরের মতো ঘর, ওই ঘরটার মধ্যে নিয়ে গেল, নিয়ে আমার দরজা দাঁড়া করে রাখলো। তারা ঘরের মধ্যে দিকে তল্লাশি করবো, চোখ ঘুরে ঘিরে আইয়া কই ছোড়া পাইছে শরীর তোলে একটা পিস্তল, একটা পিস্তল এনে রাকিরের পিস্তল। তখন উনি সার্সিটির মধ্যে উল্লেখ করে দিচ্ছে যে আমার স্টেটমেন্ট অনুযায়ী অস্ত্রটা ওইখান থেকে বের করছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত 12:06 আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে জাকিরকে শুনছেন আপনারা, এবং প্রাসঙ্গিকভাবে এখন পর্যন্ত জাকিরের কোন ছবি এবং কোন ভিডিও আমরা এখন পর্যন্ত আমাদের ফেসবুকে পোস্ট করিনি। আমরা এমন সময়ে ছবি কিংবা ভিডিও পোস্ট করব যখন গল্পের ওই জায়গাটিতে আমরা থাকব, অর্থাৎ বুঝতেই পারছেন সেটা একটা সময় হতে পারে, 12:30 সময় হতে পারে, গল্পের প্রাসঙ্গিকতায় আমরা ছবিটি পোস্ট করব। সুতরাং যারা এখন পর্যন্ত ফেসবুকে আসেননি এবং জয়েন করেননি তারা জয়েন করতে পারেন, একবার লাইক থাকে আপনার ওয়ালে গিয়ে ছবিটা চলে যাবে বা ভিডিওটা চলে যাবে। কিন্তু একটা বিষয় আমরা বারবারই সতর্ক করছি আজকের এই ক্লিনিকে, বিশেষ করে দুর্বল চিত্তের যারা আছেন তারা দয়া করে ফেসবুকে আসবেন না, এবং একই সাথে যারা কিশোর গর্ভপ্রাপ্ত নন তাদেরকেও আমরা ইন্সপায়ার করছি না আজকে ফেসবুকে আমাদের আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবলি আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোমান, এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা কিছু মর্মস্পর্শী ভিডিও এবং একই সাথে কিছু ছবি পোস্ট করব ঘটনার প্রাসঙ্গিকতায়। রাজ্য তো গভীর হয়ে যাবে, ঘটনা তত জটিল হবে, এবং প্রত্যেকটা বিরতিতে আপনারা অনুমান করতে পারবেন না যে জাকিরের জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে।
আমরা আবারও গল্প ফিরতে চাই এবং একই সাথে আপনাকে আহ্বান জানাচ্ছি আপনার জীবনের গল্প আমাদের এই বিশাল প্ল্যাটফর্মে এসে বলার জন্য। যদি মনে করেন আপনার জীবনের গল্প শুনে সমাজ উপকৃত হবে কিংবা কোনো মানুষ হয়তো জীবনে আলোর দিশারি খুঁজে পাবে, আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করবেন, ফোন করার পরে যে নির্দেশনা দেওয়া আছে সেটা শুনে আপনার কথাগুলো রেকর্ড করবেন। এছাড়া আপনি চাইলে আমাদের আরেকটি নাম্বার রয়েছে সেখানেও ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে অবশ্যই সুন্দর যোগ করে নেবেন। যারা এখন পর্যন্ত ফেসবুকে আসেননি এবং যারা দুর্বল চিত্তের নন এবং যারা বয়প্রাপ্ত তাদেরকে বলছি আজকের এই ফেসবুকে আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সবাইকে একটি বিশেষ আকুতি জানাতে চাই, অনুরোধ করতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে ফেসবুকে আমাদের যে পেজটি রয়েছে সেখানে যে কোনো ধরনের অশালীন মন্তব্য কিংবা আপনি যে কোনো ধরনের পোস্ট যদি করে থাকেন কিংবা অপ্রাসঙ্গিকভাবে কোনো কথা বলে থাকেন, বিশেষ করে আমাদের ফিমেল বন্ধু যারা রয়েছে তাদেরকে যদি বেশি বেশি অ্যাড নি এবং একই সাথে যদি রিকোয়েস্ট করার জন্য আজেবাজে মন্তব্য করে থাকেন, কেউ মন্তব্য করেছে সেখানে সহনশীল বক্তব্য না দিয়ে যদি অন্য কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে আজীবনের জন্য এই পেজটি থেকে ব্যান করে দেব। সবসময় বলে থাকি সবাই মিলে একসাথে ভালো থাকাটাই আসলে আমাদের উদ্দেশ্য। দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে আমরা এখান থেকে ব্যান করে দিতে বাধ্য হই, কারণ আপনার অ্যাক্টিভিটিস আমাদের এখানে 8920-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ এ কথাটি মনে রাখবেন। ওকে, যেখানটা আমরা ছিলাম জাকির ভাই, তারপর
তখন আমাদের মামলা, একটা সিভিল মামলা, একটা সন্দেহ, পুলিশ সন্দেহ, ভিত্তিপুর মামলা, তিনটা মামলা এবং একটা ডিটিং সন্দেহ।
আপনি সেই সময়টাতে আপনার বাবার সাথে কোন ধরনের ব্যবহার, খারাপ ব্যবহার করা
দেখাই করবেন? আমার বাবা ওই যে বিভিন্ন লোক করেছে শুনে আপনি মতো মানুষ এই ধরনের কর্মকাণ্ড গুলো করছেন ঠিক করে নেন আজকে ছেলেটা,
মানে বাপের নামে আপনি বদনাম করে বেড়ান বিভিন্ন জায়গায়।
আমার বন্ধু বান্ধব চ্যানেলে যারা আছে
তাদের কাছে বলতেন, তখন আপনি বলতেন এবং বাবা বুঝতো যে আমার যত দুর্নাম হচ্ছে, যত রকমের অন্যায় হচ্ছে, সবকিছু আমার এই ছেলের দ্বারা হচ্ছে, সুতরাং যে কোনো ভাবেই হোক এদের দুনিয়া থেকে সরিয়ে নিতে।
আমার বাপের অনেক কিছু আমি জানি, পালে এগুলো জানি, এই বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করছে। যাই হোক, এখন আমার কারাগারে দিচ্ছে তিনটা মামলা ডিটেনশন দিয়ে আমার ভাই বোঝাতে আমার দেখা নিয়ে করতে
পারে।
যখন আমার মামলায় কুড়ে হানি হাজিরা দেওয়ার জন্য তখন আমার রয়েছে আমার সাথে আমার সবসময় দেখা পায়, আমার আব্বা আম্মা কেউ আমার দেখতে পাচ্ছে না। এর মধ্যে হঠাৎ একদিন রাত্রের বেলা দেখি যে আমার আব্বারে আসামি হিসেবে কারাগারে নিয়ে গেল, আমি যে রুমে থাকি ওই রুমে নিয়ে ঢুকেল। আমার আব্বারে আমার আব্বার সহকর্মী দুজন তিনজন জেলখানা পৌঁছে গেল চুরির মামলায়। ঢুকানোর পরে জেলখানার ভিতরে তখন তো ওখানে আসামিরা বিভিন্ন রকমের কাজকাম করে তো প্রস্তুত দিত টাকা পয়সার জন্য সর্দার দিয়া, তখন আমি আমার আব্বার খুব হেল্প করছি।
না, এর আগে কি আপনার মামলার রায় হয়েছে?
না,
এখন পর্যন্ত মামলার রায় হয়নি।
চলমান মামলা চলমান।
আচ্ছা, সেই সময় আপনার বাবাকে আপনি পেলেন?
আমার বাবারে পাইলাম, পাই আমার বাবার খুব সেবা যত্ন, সর্দার বিভিন্ন কাজকাম করা এগুলো করতে দিলাম না, ভালো জায়গায় ছুটি করলাম। পরে আমার আব্বার যাবি নিল, আসার সময় বলল তোরে বাড়ি ফিরে নিল। আমি বলতো ঠিক আছে, এমুক দিন আমার কোর্টের হাজির আছে, আপনার আই আমার সব লুই আই কয়েছে ঠিক আছে। তো ওই দিনে পড়ে আসছি, আমার আব্বা আইসে, আম্মা আইসে, শাশুড়ি আইসে, আমার ওয়াইফ আছে। তখন আমার ওয়াইফ যদি কেয়া আমার আব্বা দূরে সরে গেছে, তোকে বলে আমার বাপ আমার পেটের মধ্যে বেরিয়ে গেছে। তারপর আমার ওয়াইফ কত টাকা দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আবার আব্বা আম্মা আইসে আমার বুঝে গেছে। তখন যত কিছু জিজ্ঞেস করে যার থেকে বাড়ি ফিরে নিয়ে যাবো, পুলিশ চিন্তা করেছে না তুই ইডারে ভুলে যা,
মানে বারবার আপনার বউকে ভুলে
যেতাম আর কি। আমি আব্বা আমার জেল থেকে জেল হারা জীবন রাখে, এর লোকে আমার যে একটা মহবত সৃষ্টি হয়েছে আমি আর বুঝতে পারবো না, আপনারা আমার জেলকে নিয়ে আমার দরকার নেই। এই কথা বললে তারা রেডি দিয়ে ফিরে গেছে। যাওয়ার পরে ওই মরসিন্দি এলাকার খুব কুখ্যাত ডাকাত ছিল, ওই গ্রুপটা খুব নাম করা ডাকাত ছিল আর কি। তারা জেলে ছিল, প্রত্যেকের পায়ে ডান্ডা বেরিয়েছিল, শুধু আমার পায়ে ডান্ডা বেরিয়েছিল না। তারা বসে যুক্তি করবো ওই পার্সোনাল রুম রেমেডি গিয়া, পার্সোনাল রুমে আমি আগেই গিয়ে নিয়েছি টাকা দিয়ে বাপটা খাওয়ার জন্য। কিছুক্ষণ তারা যুক্তি করছে আমার বাদ দিয়ে, এরপরে আবার আমার ডাইকে নিয়ে বুঝেছি দেখ এই ঘটনা। তখন আমার বয়স কম, উচিও কম, মনে করছি জেল থেকে বাইরে গেলে কিন্তু মনে আর আইতাম না যেন শেষ। এটা মনে করে তার প্রস্তাবে আমি রাজি হয়েছি, আপনার আমি আসছি। তারা 11 জন, আমি 12 জন গেলাম। জেলখানা থেকে আমরা রাইফেল টাইফেল নিয়ে 7টা রাইফেল নিয়ে আমরা 12 জন পলাই গেলাম।
কোন জেলখানা থেকে?
নরসিংহ।
কত সালে?
1991 সালে।
এই মামলাতে আপনার কি রায় হয়েছিল? এর আগে যখন আপনারা পালাচ্ছেন যে চলমান মামলা ছিল সেখানে আপনার কত বছরের বা কোন রায় কি হয়েছে?
রায় হয়নি,
কোন রায় ছিল না তখন পর্যন্ত, বিচার কার্যের সমাধান হয়নি।
জি না, তখন একটা বয় ছিল আমার মধ্যে অস্ত্র মামলা দেখি দিন সাজা হবে, আর একটা বয় ছিল আমার যে ডিটেনশন দিয়েছে, ডিটেনশন তো লোক লাখ লাখ টাকা দিয়ে কেউ তখন বা করতে পারে না। এমন পরিস্থিতি ভয়ে একবার
কতগুলো রাইফেল নিয়ে পালালেন?
সাতটা রাইফেল,
সাতজনের সাতটা রাইফেল। কিভাবে করলেন?
আমরা যখন গেটে ঢুকলাম, যেখানে রড চেক করার জন্য রড থাকে, এই রড দিয়ে প্রথমে হিট করলাম, একজন হিট করলো।
কিন্তু আপনারা তো খাঁচার মধ্যে থাকার কথা, আপনারা বেরোলেন কিভাবে?
জেলখানা নিয়ম কি, দুইটা গেট।
আচ্ছা,
প্রথম গেট ঢুকলে মাঝখানে আমাদের গেট ওয়াটার বসে,
জি,
এখান থেকে আসামিদেরকে চেক টেক করে পরে ভিতরে গেটে ঢুকাবে।
আচ্ছা,
এই দুই রেগেটের মাঝখানে ম্যাগজিন ছিল, অস্ত্রের রোড আছে আর কি।
আচ্ছা,
তো অস্ত্রটা এখানে থাকাতে প্ল্যানটা করতে সুবিধা হয়েছে আর কি।
ঠিক আছে, আমরা কিভাবে প্ল্যানটা করেছিলাম একটু জানতে চাই।
যে আমরা এখানে যাইয়া যখন আমাদেরকে চেক টেক করে ভিতরে ঢুকে দিতে যাইব, সাফি দিয়ে হাতে নিব, তখন ওই শহীদ নেমে পড়লো কাছে প্রথমে হিট করবো চাপিও আর কি।
আচ্ছা,
রোডটা দিয়ে হিট করলে বাকিরা ওই চেয়ার আছে, টেবিল আছে, ওই কারোর পিদের লাডি আছে, এগুলো থাকা আতলিয়া হিট করুন কি। একজনের দায়িত্ব হচ্ছে এখানে একটা কেজি পাটকাড়া থাকে, এই পাটকাড়া দিয়ে অফসার রুমে তালা লাগিয়ে দিলাম।
আচ্ছা,
ভাঙ্গা সারলে বাকিরা গিয়ে অফসার দিয়ে হাতে অফসার হাতে লড়লে তো আর কারো শক্তি নেই। এমনি ভাবে আমরা প্রাণ মধ্যে কাজ করে আমরা অফসার গুলো হাতে নেওয়ার পরে বাকি কারো যারা বাইরে ছিল তারা পালাইয়া দূরে দিতেছে, আর ভিতরে যারা ছিল তারা একটা রুমে লিপ্ত করে আটকাই দিয়ে আমরা বাইরে গিয়ে তালাটা ভাঙ্গিয়া রাইফেলটা বাড়ি জানাচ্ছি বাইরে এগুলো পালানো ছিল। দেখি যে তাদের কার্যকলাপ গুলো খুবই ভয়ঙ্কর, বাজারে উঠছে, এখানে বাজারে গাড়িতে যাওয়ার সময় পুলিশ ছিল, পুলিশ সে গুলি দিয়ে দূরে দিচ্ছে বাহিরে দিয়েছে।
মানে ওই সময়টাতে পুলিশের গুলিতে ডাকাতি করছেন আপনারা? আপনার সাথে
বাজার পাহারা দিতেছে পেট্রোল পুলিশ, আর আমরা এই টাইমে ডাকাতি করতে পারছি।
আচ্ছা,
এইভাবে মুখোমুখি হয়ে গেছি।
আচ্ছা,
পুলিশে রাইফেল অফিস আতলি করার আগে আমরা রাইফেলটা গুলি করা শুরু করে দিচ্ছি, আমি না আমার লোকের তারা গুলি করছি আর কি।
আচ্ছা, ওরা তো সবাই ডাকাত ছিল?
জি, ওরা দুজনে ডাকাত। তখন গিয়ে আরেক জায়গায় আমরা পরের দিন ডাকাতি করতে পারছি আর কি, ওই জায়গায় ডাকাতি করতে গিয়ে দেখি কিছু পাইনি, কারণ ওইখানে দু তিনটা দোকানপাট, একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসিতে দুইটা লোক দৌড় দেওয়া নেয়, আমার হাতে একটা রাইফেল দিয়ে দাঁড়া করে রাখছে, আমি রাইফেলটা দেখে সঙ্গে পাড়ি দিচ্ছি পাটটা দিয়ে সকালে আমি বাসায় গেছি, বাসায় যাওয়া নেই, আমায় কইতেছে পুত তোর বাপে ফাঁকু ফাঁকু লিয়ে তোর বিচার বাধ্য দেশের ভাই, তোর বাপে আত্মহত্যা করবো তোর না পেলে, তুই সিলিন্ডার কর না হলে পুলিশের চাপ। আমি কে আচ্ছা ঠিক আছে, তুই আমি বাসার থেকে
মানে পুলিশের চাপে সে আত্মহত্যা করবে এরকম?
আমার আম্মা বুঝাইলো আর কি।
ওকে,
তখন আমি যাচ্ছি ঠিক আছে।
আপনি কি ফিরে এসে বউয়ের সাথে দেখা করেন?
না, বউয়ের সাথে পরে রাত্রে দেখা করছি, কারণ রাত্রে বেলা আমি গেছি আমার শ্বশুর বাড়িতে, গিয়ে আমার ওয়াইফে নাই হিন্দু বেদি পুলিশের ঘরে পুলিশের ধরে নিয়ে গেছে
আপনার জন্য,
আমার জন্য। তখন আমি ওর ঘর থেকে ডাক দিয়ে বাইর করছি, বাইরে ছিল ওই আমার সাথে বেশ হইলে এক মিনিট কথা বলছে, দাঁড়াই তুই রাজি না, তুমি সিলিন্ডার ফিরলাম, আমি তোমার সাথে কত বলার কোন ক্ষমতা নেই, আমার কেউ দেখলে তাকে বিনা শর্ত দিয়ে আনছে তুমি আমাদের এখানে আসলে তোমার। তখন আমি এই কথা বলার পরে এক দেড় মিনিটের মধ্যে বউর কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, বিদায় নিয়ে আইলাম দেশে। এমন সবাই আমার বুঝাইলো, আমার যারা আমার সাথে চলাফেরা করতো তারা আমার আবার বুঝাই গেছে, তেজিতে আইয়ে তারা বুঝাইস। তখন আমি আবার নতুন বাসায় ঢুকে ডায়েরি দিয়ে গেলাম যে আমি স্যালেন্ডার করবো, আমার রুমে তালা দিয়ে আমার আব্বা আমার স্কুল বেশি করবো, যে স্ত্রী সাথে বলছে যে দেখেন ছেলে আসছে স্যালেন্ডার করবে বলছে, ছেলে আনতে পারেন।
আপনি কি ওই সময়টাতে যখন আপনি দলের থেকে ভেঙে আসছেন তখন কি আপনার অস্ত্রটা সাথে করে নিয়ে আসছিলেন?
আমার কোন অস্ত্র
নেই, শুধুমাত্র টাকাটা নিয়ে আসছি।
জি, শুধু টাকাটা নিয়ে আসছি।
আচ্ছা,
খবর পাওয়ার সাথে সাথেই লোক পাঠা দিয়েছে মোটর সাইকেল দিয়ে।
আচ্ছা,
ডাকলো তো আপনি নাকি সেন্ডার করবেন, আপনার আব্বা আম্মা স্কুল শিখে সরেছে আমার বাড়িতে আসুন। আমি ওনার ফোনটা উঠতে গেলাম, এই দিন রাখলো, রাখার পরে দিয়ে দিল ওর থেকে আমাকে জেলখানা দিয়ে গেল। জেলখানা দিয়ে দেওয়ার পরে আমি জেল খাটতেছি, অনেকদিন জেল খাটার পরে আমারও হাইকোর্ট তলব করলো ডিটেনশনের ব্যাপারে, হাইকোর্ট নিয়ে গেলো, হাইকোর্ট থেকে আমার ডিটেনশন মাফ করে দিল, করে দিয়ে আমার আবার পাঠিয়ে দিল মামলা বিচারের জন্য। তো মামলা বিচারের এক পর্যায়ে আমার অস্ত্র মামলাটা 10 বছর সাজা হইল, যে অস্ত্র সম্বন্ধে আমি কিচ্ছুই জানি না, দেখি মানে কোনোদিন তখন আমি অস্ত্র আমি হাতেও জীবন লই দিন আর কি। তখন আমার আব্বা বললো দেখ তো সাজা হয়েছে, আমি চিন্তা করেছিলাম আমি আপিল করে তোর বাইক কিনলাম, এরপর আমার আব্বা আমার আপিল করে আমার এই দশ বছর সাজা কাটতে গিয়া ওই যে স্কিপ করে গিয়ে ডাকাইতি করলাম বাজারে, ওই ডাকাইতি মামলাটা আমার মনে হইলো। আমার জিজ্ঞাসা করছে তোরা ডাকাইতি করছো? আমি সব সত্যি কথা বলছি, আমি হ্যাঁ করছি। কেনাকাটা করছো? আমরা 12 জনই করছি। জজ করে কি করলো মামলা বিচারের পরে সবারই খালাস দিল, আমার 12 বছর সাজা দিল,
আরো 2 বছর বেড়ে গেল। প্রিয় শ্রোতা, আপনাদের এখানে নোট করছি, আমরা আমাদের ফেসবুকে ওনার একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা হচ্ছে উনি যে স্টুডিওতে এসে বলছেন সেটার একটা প্রমাণ স্বরূপ একটা ভিডিও, আপনারা গেলে দেখতে পাবেন ওনাকে। কিন্তু ভিডিও এটা আসলে শুরু, আমরা বেশ কিছু জিনিস পোস্ট করতে চাই আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে, হয়তো বা রাত একটার পরেও সেটা হবে, কারণ ছবিগুলো ভিডিওগুলো আসলে অনেক দুর্ধর্ষ, সে কারণে অনেকেই চাচ্ছেন অনেকক্ষণ করে যাবে কিছু একটা দেন কিছু একটা দেন, সে কারণে ওনার একটা ভিডিও আমরা এই মুহূর্তে পোস্ট করছি, স্টুডিও ভিডিও আমরা বলতে পারি, আপনারা গেলে দেখতে পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। প্লিজ লাইক দিতে ভুল করবেন না, লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ বলুন, তারপর
12 বছর সাজা দিল, ওইদিকে 10 বছর, মোট 22 বছর হল। এদিকে আমার নামে আরো একটা মামলা লইল জেলিসকে।
আচ্ছা,
আর প্রথমে সুরজিম মামলা দিল, ওইগুলো খালাস ফালাস পেয়ে নিলাম।
আচ্ছা,
22 বছর সাজা দেওয়ার পরে আমার মাথাটা বেশি নষ্ট হয়ে গেল, আমার জেলখানাতে ফলানোর জন্য প্ল্যান করলাম।
আচ্ছা,
পায়ে ডান্ডা বেরিয়ে কাটলাম, জেলখানার রুমের শীত কাটলাম, কাটতে রুমের থেকে 9 জন বাড়ি গেলাম, ওয়ার্ল্ড কাপ হারিয়ে যেন ২ বছর সাজা এগুলো লঘু সাজা মাপ দিল। দুটা জেল স্কিপের সাজা গেল মাফে, আর 12 বছর সাজাটা আমি সরকারি ভাবে জেলায় করছি, আর 10 বছর সাজাটা আমি প্রথম থেকে খাটতে আছি। 10 বছর সাজাটা আমার খাটা শেষ, 12 বছর কিছুদিন খাইতে লেগেছি, এর মধ্যে আমার হাইকোর্ট থেকে ওই কাগজটা খালাস রাখছি, খালাস দেওয়া তখন আমি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়েছি।
কতদিন পরে বের হলেন?
মোট 12 বছর পরে।
12 বছর পরে আপনি জেল থেকে বের হলেন?
2002 সালে বাইরে গেলাম।
ঢুকেছিলেন কত?
1991 সালে, জানুয়ারির 17 তারিখে গ্রেপ্তার হয়ে 19 তারিখে আমার কারাগার।
এই 12 বছরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন?
এই 12 বছরের মধ্যে আমার স্ত্রী দেখা করছে, লাস্টে 6 বছর আমার সাথে কোনো দেখা করেন,
কোনো দেখা সাক্ষাৎ হয়নি। আপনি বের হওয়ার পরে কি দেখলেন?
দেখলাম আমার ওয়াইফ বিদেশ, আমি বেরিয়েছি খবর পেয়ে তার আম্মা তার বোনের জামাই আমার বাড়িতে এসে আসে, আমাদের তার নাম্বার দিয়ে গেছে কথা বলার জন্য, আমাদের বাড়িতে একদিন বেড়াই গেছে, আমার জন্য বেশি পছন্দ না, তারা গেছে। তারপর আমার ওয়াইফের সাথে কথা বলছি, আমার ওয়াইফ বলছে, জাকির তোমার জন্য আমি বিদেশ এসেছি, তুমি কারা গেলো? তুমি যদি বিয়ে করলো আমি তোমার ঘরের চাকরি নিয়ে থাকবো, তুমি বিয়ে করলো না, আর ছয়টা আমার সরকারকে করে আমি 6 মাসের মধ্যে আমি চলে আসবো, 6 মাস পরে আসলে বিমান ভাড়া আমি ফিরি তোমার। তারপরে আমি বলছি যে দেখো তুমি এর আগেই চলে আসো পারলে, কয়না আমি এর আগে আসতে পারবো না, 6টা মাসের মধ্যে। এইভাবে কথা বলার পরে আমার এটা আমার আব্বা আম্মা জানছে, জানার পরে আমার প্রতি খুব তারা চাপ, এই কথা এই কথা নিয়ে ঝগড়াঝাটি সৃষ্টি হইতে 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 একবার মিলে তারা মারছে আমার ভাই, আমার আব্বা মিলে।
ভাই মানে কি? আপনার আপন ভাই?
আমার আপন ভাই।
আপনার
এই ওয়াইফ আমি আন্তরতাম নেই, ওপর লোক যোগাযোগ করতে পারতাম।
আপনার আপন ভাই কয়জন ছিল তখন? আপন ভাই
আমরা এক মার ভেটে 3 ভাই।
3 ভাই? আপনি সবার বড়?
আমি বড় সব। মারার পরে আমার মনে আরো বেশি খারাপ হয়ে গেল, খারাপ হওয়ার পরে আমি মাঝে মাঝে ট্যাবলেট খাই, লোকাতারি চলাফেরা করি, কোন খারাপ করি না।
এই যে 12 বছর আপনি জেল খেটে বের হলেন, এত এত দুর্নাম আপনার কাছে, আপনি বের হওয়ার পরে লোকজন আপনাকে কি ভাবে?
গ্রামের লোকজন অনেকেই ভালো জানে, আমার খারাপ জানে না, তা আমি ওই নরসিংদী থাকতে যে চুরি করছি বা ডাকাতি করছি এগুলো আমার গ্রামের কেউ জানে না। তার মধ্যে আবার কেউ প্রেমিকের সাথে করে আমার ডাকাত করে, ওই ডাকাত বড় ডাকাত, তা আমি এগুলো মানতে পারি।
একটা জেল ফেরত মানুষের জীবন কতটা অসুস্থকর হতে পারে একটা সামাজিক প্রেক্ষাপটে, আপনারা নিশ্চয়ই বুঝবেন কেন আমি প্রশ্নটি করেছি। ওকে, হ্যাঁ তারপর
আমি ট্যাবলেট খাই, এই অবস্থার মধ্যে তখন হঠাৎ করে আমার জগদাতে আমার মিটিং এর মধ্যে দাওয়াত দিল, দাওয়াত মিটিং এ গেলাম, মিটিং এর থেকে আইসা রাত্রে ঘরে ঘুমাইলাম, সকালবেলা আমার হাতে ফায়ার ব্যাঙ্গেল আমার ছুটি দিয়ে দেয়, মান্দার পরে যখন আমি সিকে করা শুরু করলাম তোর আমার আত্মবানলি, কারণ কি আমার আম্মাও জানে কিছু করে না, কারণ কইতেছে হ্যালো অসুখ হওয়া গেছে, সুযোগ করে কারো জন্য বলে গুলি করে মেরে লাভ বলা যায় না, এখানে করে বাঁচি গ্রামের মানুষ এটা বুঝ দিল কোম্পানি। তো গ্রামের মানুষের আমাদের কিছু করেনি, তোমরা ফ্যামিলির ব্যাপার সম্পূর্ণ। তখন আমার কি করলো আব্বারে খবর দিল, নতুন দিতাম আব্বাই পুষ্টি আব্বারে বললো যে এই ঘটনা তার লোক অস্ত্র হয়েছি, এখন তার কি করতাম অস্ত্র পেলে থানা দিয়ে দে আমি আইতেছি। তখন আব্বার আইলো, আসার পর আমার থানায় নিয়ে গেল, নিয়ে অস্ত্রটা দিল।
অস্ত্র ছিল আপনার সঙ্গে?
জি না, এই অস্ত্র সম্বন্ধে আমি কিছু জানি না।
অস্ত্রটা কোথা থেকে আসলো?
এই কোথা থেকে আসলো তাও বলতে পারবো না। থানার আমি যখন অস্ত্রটা দিল ওসি সাহেবের সামনে, আমি তখন হয়তো ওসি সাহেব এখন আমার কথাটা শুনলে শুনতেও পারে, তখন ওসি সাহেবের সামনে আমি তার থাবা দিছিলাম ধরার জন্য, তোরা মেরে আমি মেরে জমা তুই আমার জিন্দিগিটা শেষ করে দিলে কি করবো স্যার? আমার শুরু হয়ে যাবে। ওসি সাহেব বলে স্যার এই অস্ত্র সম্বন্ধে আমি কিছু জানি না স্যার, এই অস্ত্রের গায়ের মধ্যে যদি আমার কোন স্পোর্ট পান আমার হাতের কোন লাগছে এরকম পান তাহলে।
অস্ত্রটা কোথা থেকে এসছে?
এই অস্ত্রটা আমার ভাই কোথা থেকে এনে দিয়েছে। আমি
আপনার ভাই কেন আপনার সঙ্গে কাজটা করবে?
এটা ওই আমার ওয়াইফ রিনিয়া সজন চুক্তিছে বন্ধ চুক্তিছে মাঝখানটা আমার মারছে, আমি আমার পেটের টুপেট খাই লোকের চলি তাদের টেস্টি যে বাসে তখন
নিজের দেখুন একটা হচ্ছে প্রেস্টিজ আছে সেটা ঠিক আছে, বাট বাবা ফ্যামিলির কেউই আপনার পক্ষে না। তো আপনি যদি পারিবারিক ভাবে কোনো সমস্যা নাই করবেন তাহলে কেন এতগুলো মানুষ আপনার বিপদ থেকে, মাও আপনার মাঝে মাঝে বিপদে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন যে আপনার দোষ ছিল তাহলে আপনি সে দোষগুলো স্বীকার করতে পারেন।
আমি আমার কোনো দোষ থাকলে অবশ্যই আমি স্বীকার করবো। তারপর আমার জেলে দিয়ে দিল, জেলে দেওয়ার পরে কোনো উকিলে আমার জামিন করে দিল, বাপবাদি ভাইয়েরা সাক্ষী আম্মা সাক্ষী আমার। এবার 17 মাস পরে যখন আমি জামিন পাই না, কোর্টে আমি নিজে কথা বলছি, সব কথা বলার পরে কোর্ট আমাকে বলছে তুমি এটা লিখিত ভাবে দিতে পারো, আমি বলছি হ্যাঁ পারবো। পরে আমার জীবন বৃত্তান্ত এখন যখন বলতেছি তখন আমি এইভাবে লেখিয়া কোর্টকে জমা দিছি। 14টা আস্তা বড় তাও লাগছে দেখতে লিখে দিছি আমি,
14টা আস্তা বড় তাও
মানে লিখে দিছি এক মাসে লিখছি যা যা মনে করছে সব লিখে দিছি। লিখে দেওয়ার পরে কোর্ট আমার জামিন দিছে, 17 মাস পরে জামিন দিছে। জামিনে বাইরে এসে শুনি আমার দুই ভাই মিললে আমাদের বাড়িটা রেস্ট করে নিয়ে গেছে আপনার কাছ থেকে। এর মাঝখান দিয়ে আমার ওয়াইফও বিদেশ থেকে আসছে, আসার পরে আমার ওয়াইফে আমার সাথে দেখা করতে দেয় নাই, কোথায় আছে এটাও বলে নাই, বলছে সে খারাপ হয়ে গেছে জেলে আছে দেখো অনেক। আমার ওয়াইফও মনের দুঃখে আর বাংলাদেশে থাকে নাই, আবার দুবাই গেছে। তখন আমি কি করবো? তখন যে উকিলে আমার সরকারি উকিল দিছে উকিলে আমার ফরম নিচ্ছে দিচ্ছে দেখো তোমার বাপ মা যে শত্রু তোমার তোমার মেরে দেব, তুমি আমার সাথে থাকো, আমার সাথে থাকলে তুমি আমার মামলা টামলা দিবে আমি তোমার কিছু টাকা বেসব দিব। তো ওই উকিলের পিছনে কাজ করতেছি আর আইসা ওই যে আমার বাতেন মামা আমাকে হত্যা করার জন্য চাইছিল আব্বার সাথে মিল্লা, ওই বাতেন মামার বাড়িতে আমি থাকি, আমাদের বাড়িতে যাই না আমি থাকি। আর এলাকার সবার জানাই যে তারার নামে জায়গা সম্পর্ক দিচ্ছে, আমি কি করছি আমার নামে দিতে কোন আনলে তারার নামে জায়গা সম্পর্ক দিলে ফেরত নিতে কোন আমার বাসায় আমার জায়গা লাগতো না। আমার মৃত্যুর পরে যদি আমি পাইতাম না পাইলে নেই এই এগুলো নিয়ে দ্বন্দ্ব চলতে 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 আমার কি করলো আমার বোন এসে আমার মামা বের ধরলো বাড়িতে যাইতে যাবো, আমি তো আমি যাবো না, তো এই সমস্যাগুলো সমাধান করতে পারলে আমি যাবো। সব সমস্যা আমরা জায়গা অধা হইব আমি সবকিছু করা হইব আমি বাইতে আমি বলতে বাইর যেতে পারি আরেক বেদ বুমো আমরা বাইতে পাশের বেদ বুমো ওইখানে কথাবার্তা হইব কথাবার্তা সেটেল হইলে তারপরে আমি বাইক যাব। আমার বোনের কথা আমি গেলাম গিয়ে ওই তিন ব্যাপারই জাকির আছে আমাদের বাড়ির পাশে বাড়ির কাছে অন্য জায়গার থেকে এসে উনার ঘরে বসলাম, বসার পরে আমার সবার বোন কিস আছে আমি তো তার জায়গা দিচ্ছি না আমার জায়গা দিব আর না দিলে তার জায়গায় হেল্প নিবেন আমার জায়গা না হয়তো সব সত্য মেনে নিয়ে তোর বিয়ে করতে হবে, বিয়ে করলে তোর জায়গা দিব ঠিক আছে আমি বসে দিকে বউ আইসে যখন দেখা করে নেই আবার গেছে গা মনে খুব কষ্ট হয়েছে বিয়ে করে নেব। তখন আব্বা আম্মা করলো কি ঠিক আছে তখন মেয়ে পছন্দ আছে না একটা মেয়ে এক জায়গায় দেখছি আপনারা দেখেন পছন্দ হলো তখন করে ঠিক আছে মেয়ে গার্জিয়ানরা দাওয়াত করুন বাবাই কাছে আমাকে দাওয়াত করছে আমার বাড়ি থেকে এসে আবার আমাকে পছন্দ করছে আমার আব্বারে আবার দাওয়াত করছে তো আমার আব্বা আমার শান্তি লাগে না কারণ বাইরের জায়গা নিয়ে গেছে বাইরের জায়গা নিয়ে গেছে
কি করতে হবে
ওই সময়টা আমার কাজ ছিল অ্যাডভোকেট ওনার পিছে কাজ করে
পিছিয়ে ঘোড়া ছাড়া
কাগজটা নিয়ে আসো একটা দরখাস্ত নিয়ে আসো একটা ফলাফল নিয়ে আসো
কয় টাকা পেতে পাশে
প্রতিদিনই দিত 300-400 আর কোনো বেশি হইলে 1,000-2,000 দিত
আচ্ছা
আবার আমি এগুলো মানুষ বুঝাইতে পারতাম
আচ্ছা
আমি বুঝে 10 টাকা বেশি দিত তখন যুদ্ধবিরা দিল আমি চলতে পারতেছি না আমার কাছে 15,000 টাকা ছিল আমার পাশের গ্রামের আমার সাথে চলতে হবে 15,000 টাকা দিছি বিওগ্রাফি ঘুরে আমার কাছে কিছু দিয়ে দিয়েছিল সালাম করতে যাবে এই ঘুরে আনতাম ওয়াইফের, সেই টাকাটা নিয়ে আর আমার টাকা দেয় না। হঠাৎ আমার ওয়াইফ অসুস্থ হলে পেট দিতা, আমি বাজারটা এ দিয়ে পেট দিতা, সে মাটিতে ঘুরিয়ে গান করছে, কেউ আমার ওয়াইফ ফিরে আসে না। এই আমার ওয়াইফ আমার বাপ মার সামনে আমি কান্দু গিরে লুয়ে গেছি, তাদের নিয়ে গেছি আমার গ্রামে আর একটা মহিলা গেছে। পেট ব্যথা ভালো হয় না, টেকার সব টেকার জন্য আমি আমার ওই 15,000 টাকার জন্য চাপ দিতেছি, হ্যাঁ না এলাকার অনেকে নষ্ট করে দিয়েছে। তখন হ্যাঁ কি করলো, এক নেশা করে দিয়ে আমার হুমকি দমিল, দমক দেওয়ার পরে মনটা খারাপ হলো। খারাপ হওয়ার পরে দুদিন পরে ওই এর আগে আমার তো টেবুসা নাই, বাপ মা আমার হেল্প করে না, দুদিন পরে আমি তারে ডাকি একটা ড্রেজার নিয়ে কথা 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 বললে একটা ড্রেজার নিয়েছি, নিয়ে ইচ্ছে মতো কোবাইছি, দেখলে মৃত্যু মতন হয়ে গেছে কোবানের ঠেলা, খুব টুক খাই আর আমি ডেকে গেছি। এটা মামলা হয়েছে আমার নাম আব্বার নামে, আমার নাম আমার ভাইয়ের নাম সবার নামে মামলা তো না। আমার ভাইয়েরা আব্বার মিল্লা কি করলো, আমার মন্ত্রী যা তারা চিঠি লেগেলো আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, মানে আমার মারাই লেগে আমার সুরক্ষিত করে খারাপ কাজ করি রেদ মারা গেল। তখন আমার র্যাবে অ্যারেস্ট করছে, র্যাবের বড় অফিসার আয়া আমার কথাবার্তি শুনছে এবং নতুন দিয়ে তারা কি একটা মেসেজ পাঠাইছে আমার বিরুদ্ধে, মামলাটা মুকদ্দমা আছে বলছে, অনেক মামলা আছে, র্যাবের তারা তো বেশি মামলা থাকে না মারতে পারে সুবিধা। আমার আব্বা দুদিন পরে যাবি নাই দেখছে, আচ্ছা শাশুড়িতে তার নাম কাটাই লেছে আমার নাম দেখছে, তারপরে জেল থেকে আমি আবার যাবি নেই ঘুরতে গেছি, তারপর করে আমার পরে গ্রামে চলতেছি, গ্রামে চলতে গিয়ে আমি কুড়ে গেছে কাই আব্বারে চাপ দেওয়ার পরে আব্বাই কি করলো আমার শাশ্বতের জায়গা দিল। তো এখানে গল্প তুলে থাক, পরবর্তীতে দেখা যাবে বাইরে জায়গা থাকতে স্যার। শাশ্বতের জায়গা দেওয়ার পরে আমি 600 মধ্যে গল্প তুললাম, 300 জায়গা আমি বিক্রি করলাম, বিক্রি দিলে ওই টাকাটা দিয়ে আমি সোয়াটা রিক্সা কিনলাম, একটা টেম্পো কিনলাম, আর রিক্সের স্টেশন লোনে আমি একটা দোকান দিয়ে বসে নিলাম আর কি। এই রিক্সাওয়ালারা যা খায় পরিশ্রম হইয়া বন্ধুটি কলা বিস্কিট সিগারেট এগুলো, তো মোটামুটি আমি ভালো চলতে চলাফেরা করতেছি।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতি নিতে চাই এই জায়গাটিতে। অনেকেই হয়তো বা বলছেন যে কশন বা যে সতর্কতা আমরা দিয়েছিলাম অনুষ্ঠানের শুরুতে সেটা আজ এখন পর্যন্ত আপনারা পাননি, সেটা পাননি এবং সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই। শুধু একটা কথাই বলার আছে যে এই মনুষ্য জীবন আমাদের, এবং এই মনুষ্য জীবন কখনো কখনো কারো কারো সামনে দাঁড়ালে মনে হয় আহ কতটা ভালো আছি, আবার কখনো কখনো কারো সামনে দাঁড়ালে মনে হয় এই জীবনে কিছুই করা হলো না। আজকের এই গল্পটি শুনে আপনার কি মনে হবে সেটাই হচ্ছে কথা। একেবারে গল্পের শেষ ব্রেথ, শেষ শব্দটি পর্যন্ত সবাইকে থাকার জন্য রিকোয়েস্ট করব। অনেকেই হয়তো বা তার পরে অনেকেই ঘুরিয়ে যান, আমি আজকে রিকোয়েস্ট করছি সবাইকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং প্রত্যেকটি কথা আজকের এই গল্পে হয়তো বা শেষের দিকে গিয়ে একটা ঘটনা পুরো গল্পটিকে আপনাকে নতুন করে চেনাবে, নতুন করে ভাবে। এবং সেই জায়গাটি থেকে আমরা একটু সতর্কতা অবলম্বন করেছি আজকের এই জীবনের গল্পে। আমরা বলছি বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক এবং যারা দুর্বল চিত্তের নন তারা আজকের এই হ্যালোইন নাইট পর্যন্ত শুনুন, হয়তো বা রাত একটার পরে কিংবা আরো গভীরে গিয়ে কেন বলেছি কথাটি সেটা পরিষ্কার হবে। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসতে চাই, এবং আপনারা ইতিমধ্যে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমরা ছোট একটা ভিডিও ক্লিপস দিয়েছি আমাদের আজকের এই অতিথিকে নিয়ে, ওটা দেখার জন্য আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920। প্লিজ ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না, পেজটিকে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেমো করবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। প্রিয় শ্রোতা, আমরা চার মিনিট পরে আবারও ফিরে এসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং রোহন। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা আবারও ফিরে যেতে চাই জাকিরের কাছে। জাকিরের মতো যদি আপনি আপনার জীবনের গল্পগুলো আমাদের এখানে বলতে আসতে চান আপনি চলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। আপনি আগের নম্বরটিও ব্যবহার করতে পারেন 9115668। আমি আরো একবার বলছি 9115668। ওকে, ফেসবুকে যারা চলে এসছেন এবং ফেসবুকে যারা বলছেন আসলে কি দেখানো হবে কি দেখানো হবে, একটু অপেক্ষায় থাকুন। গল্পের এমন জায়গাটিতে গিয়ে ওই ভিডিওটি বা ওই ছবিটি পোস্ট করা হবে যখন গল্পটিতে আপনারা ওই ঘটনার বর্ণনা পাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সঙ্গে থাকুন আমাদের। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ হ্যালো 8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যাঁ, তারপর কি?
তারপর গ্রামের মধ্যে আমি সুন্দরভাবে চলতে থাকি এবং গ্রামের মধ্যে কোনো সমস্যা হলে কেউ যদি আমার কাছে আসে জানি তাহলে সুন্দরভাবে সমাধান করি। আর আমার ভাইয়েরা করে এরাও ওই টাকার বিনিময় করে, টাকা দিলে তার পক্ষে যায়, টাকা না দিলে তার পক্ষে থাকে।
কিসের সমাধান?
এই গ্রামের সাজেশি জায়গা সম্পত্তি, কেউ যদি জায়গা বিক্রি করে তাদেরকে টাকা দিতে হয়, কেউ জায়গা কিনলে ও তার টাকা দিতে
হবে।
আমার ভাইদের এর একটা গ্রুপ আছে, এই গ্রুপটার
মধ্যে মাস্তানি সন্ত্রাসী গ্রুপ,
জি, এর একটা গ্রুপ আমার এই ভাই জামির এবং রসুন, তারা সাত ভাই, সাত ভাইয়ের মধ্যে সবাই আমার ফ্যামিলি জামিরের সাথে চলে গেল। এই গ্রুপটা এই গ্রাম মধ্যে তসতস করে,
মানে আপনিও আলাদা একটা গ্রুপ, তারা আলাদা একটা গ্রুপ।
আমি আমার কোন গ্রুপ নাই, আমার গ্রুপ হলো এখানে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের গ্রামের তখন চেয়ারম্যান ছিল না, আমি ওনার সাথে বেশি সময় দিতাম, ওনার সাথে বেশি উঠা বসে।
বুঝতে পারছি যে আপনারও এক ধরনের একটা শক্তি রয়েছে, তাদেরও তারা একটা অপোনেন্ট পার্ট, যে কোনো ভাবেই হোক না কেন।
শক্তি ছিল একটাই, সততা, আমি সত্যটা বলবো, করবো আমার বাপের বিরুদ্ধে, আমার গ্রামে এরকম প্রমাণ আপনারা আমার গ্রামে গেলে সবার স্থির পাবেন, মিথ্যা কথা একটা বলার প্রয়োজন নেই। তাই এক এগারো ইলেভেনের সময় আমার আব্বার সাথে চলতো, আমার আব্বার খুব পুলিশ বন্ধু আনুমিয়া, হ্যাঁ, আনুমিয়ার মেয়ের বিয়ে, তখন রাত বেজেছে ১২টা, কালকে বিয়ে, কোনো কষাই টসাই কোথাও পাওয়া যাচ্ছে না।
আচ্ছা,
তখন আমি আর আনুমিয়ার ছোট ভাই আমার সাথে মোটামুটি উঠা বসে ছিল আর কি, তো দুজনে মিললে আমি এক কাজ করো, সামরা যত ব্যস্ত এরম সামরা টেয়ার, আমরা নিয়ম যত এলে গরুরা জবর পরে আমরা সোলাইয়া বানায় বানায় দিয়ে দিলাম, তোমার ভাই যদি এটা করে। তখন আনুমিয়া রাজি হয়েছে, গরুটা বানাইয়া রেখে পুরো কমপ্লিট করে দিয়া ঘুরে আসছি। সকালে আমরা সামরে দিয়েছিলাম, আমরা আগেই আনুমিয়া সামরে বেচে টেয়ে লিয়ে গেছে, বাজারে গেছি পরে আমার ওদের সোটা গাহাতে পরে নয় দিয়েছিল, আমি কি আর ওই সামরাটা বেচে লেছি, আমি ফরসপাতি গেছি, আমাকে লাগবে না। তো আমি যদি টাকাটা না নিই তাহলে আনুমিয়ার ভাই ভাই তো টাকা লুতে পারে না, হারে দেয় না। তো হ্যাঁ, আমার লোক তো ফেলে গিয়েছিল, তো আবার দুশো ইল, আমি এবার দর পেড়া শুরুর লোকের টাকা আমি খাইবে, তখন আমি শুরুর লোক কেছি, আমি ফালদা শিখতে আছে, সে তো না আমিও শিখছি, শিখতে হ্যাঁ আমার গালাগালি করছে, আমিও আর খুব লাকদাম গালাগালি করছি, অনেক কিছু বলছে, বলার পরে এটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে। আমার আব্বা তখন ভাবনা, আমার আব্বার এভাবে সেটা হন ইয়া, আমার আব্বা তখন দিক লাগছে যে আমি আনুমিয়ার জন্য আর এই মজিবর ডাক্তারের জন্য, এই দুইটা ব্যক্তির জন্য আমার পুজ যদি তিনটা চারটা মরে যাকে আমার পুজো দেখে নেই। তখন আমার আব্বা কি অর্ডার দিচ্ছে যায় না, হঠাৎ করে পয়লা বৈশাখের দিন আমি বাড়িতে যামো বাজারের মধ্যে মজিবুর ডাক্তারের ফার্মেসিতে দিয়ে সামনে আর কি, এর মধ্যে আমার ডাক দিচ্ছে, হে হুনা যা, ঠিক আছে তো বাজ্যে বিনিয়ম কে হবে,
কে ডাক দিয়েছে,
মজিবুর ডাক্তার,
আচ্ছা
বাড়িতে যে বিনিয়ম কে হওয়া বাজ্যে কয়া আমি যাবো, তো আনুমিয়া হয়েছে, আমি যে মিজেন মিয়া আনুমিয়া গেলাম, তার ভাই বাজার জিডি আছে সব দিয়ে আসছে, চল যাবে আমি সরু সুযোগ মধ্যে বাড়িতে এসে, আচ্ছা দিয়ে আমার ওই যে রান্না করতেছে পয়লা বৈশাখের দিন একসাথে খামো একটু পরে, এই টাইমে আমার ডাক দেয়া আমার বড় পরে তাদের আমাদের বাড়িটা মেন বাড়িটা আর কি,
জি
ওইখানে নিয়ে ওই আমার ঘুরে বেড়িয়েছে, বাইন দিয়ে ইচ্ছা মতো কতক্ষণ ফিরেছে, আমার আমার সারা শরীরে মেরে ফিরেছে, আমার এই ফিরে দেখতে আমার বাবা রান্নাবাড়ি আলাই দিয়েছে, পেরে গিয়ে আমার বাবা পড়ছে, আমার বাবা ফিরে মাইরা পাম্পের হাঁটুর নিচে হাঁটুটা ফাটা গেছে, এবার একটু ঘুষে দিয়েছে আমার বাবাদের নানা রক্ত অনেক রক্ত করছে। তারা অনেকক্ষণ মারার পরে এলাকার মান্য বিভিন্ন লোকজন সবাই জানাজা নিয়ে সবাই আমার চলেছে, লড়াফড়া করতে পারে না, বিচার গেছে, বিচারের সর্দারা ছিল মাইচুরের আমাদের গ্রামের পাশের গ্রামের হারুন মিয়া, উনি বিচারে গেছে, তার এইভাবে মারবে ঠিক গেছে না, তোমরা আচ্ছা ঠিক আছে তোমরা ফ্যামিলি রেফার জি দিবে, এখন তার চিকিৎসার খরচ পাতি সব তোমরা দিতে দিব, তার ফ্যামিলি খরচ পর্যন্ত তোমরা দেওয়া না বলছো, তুমি সুস্থ না আমরা দেবো মানছি, এ কথা করে বিচার মানছি শেষ, আমি আমার ঘরে এসে বলছিস, আমার ওয়াইফে আমার শরীরে রক্ত গুলা এভাবে আমার ওয়াইফ ও ফাইল লেগে দাঁড়াইতে পারে না ভালো করে, হ্যাঁ একটু কষ্ট করে আমার শরীরে রক্ত গুলো মুছতেছে, সন্ধ্যার একটু পরপর হয়ে গেছে, এমনি মজিবুর ডাক্তার আমার ঘরে দরজায় ডাক দিচ্ছে, এই জাকির বউ দরজা ডাকলো, তখন আমার এই ওয়াইফের বাচ্চাটা এসে ২২ বছর মেয়েটা, আমার বড় ওয়াইফের বাচ্চা তো মারাই গেছে, আমি জেলে যাওয়ার পরে তারা কি করছে, দরজাটা খোলার পরে গিরগিরে আছে ৫০০ জন মানুষ ঢুকেছে ঘরের ভিতরে, আমাদের আমার দুই ভাই মজিবুর ডাক্তার, মজিবুর ডাক্তারের ঘুরত ভাই ঢুকেছিলা, আমার ওয়াইফের সঙ্গে একটা স্টাম একটা সাদা গাছ ফলে যাইতেছে না সই করো। আমার ওয়াইফ কেতেছে জীবন গেল ভাই, আমি সই করতাম না, আমি সই করবো গিতাম, আমি সই করলে তো বিচারি আমার করলে সই করতাম, কাগজে সই লাগে কোনা কেন সই কর, কোনা আমি জীবন গেলে সই করতাম না, কোনো আমার ওয়াইফের একটা ফারবা দিছে। আজকে পর্যন্ত আমার ওয়াইফের এই কারণের জন্য চিকিৎসা করতেছি, কোনো ভয় ভর ব্যাপার করে তার বাড়া দেওয়ার পরে আমি কইতেছি আমার ওয়াইফের করতো আপনার একটা টোকা দিবেন না, সই পত্রি লাগবে অনুমতি দেওয়ার পরে আমার ওয়াইফের সই দিচ্ছে, তা আমার এই হাত দুলে দিচ্ছে মাছ আমি সই করতে আমার কলম ডেবে দড়াইয়া তারা ওই নামটা লেখাচ্ছে গুণটা কাগজে লেখাইয়া কাগজ ডি মজিবুর ডাক্তারের ফ্যানের পকেটে পড়ছে বইরা পরে তার ঘর পয়সে করে আমার একটা প্যান্টের বিল দিয়ে আমার ঘরের বিল দিয়ে আমার প্যান্টের বিল দিয়ে আমার ফাউরি জীবন বাচ্চা ছেলে কেমন ছিলাম আমার চোখ নিবেন কেরা আমি কি অন্যায় করছি কোনা কয়ে এবার আমার ঘরের কারেন্টের লাইট ছিল অফ করে দিচ্ছে, এই লাইটটা অফ করছে আমার ভাই জামির নিজে রাখতে অফ করে যাচ্ছে আমার বুকের উপর বসে আছে কে একটা সিরিন সে সুই বাইর করছে ইঞ্জেকশন সুইটা বাইর করে আমার চোখের মধ্যে দুমড়া চোর নিজের ইচ্ছা মতো কত ঘন গাইয়ে গেছে একটা নিজের গায়ে হালাই দিয়া তারা ঘর থেকে বাইরে গেছে, বাইরে গিয়া যুক্তি করতেছে আর মাইরিলে মাইরিয়া পুরো রাত কেটে বাইকে গেছে এই ঘটনা যদি না আবার জানা যায় নিহত এলাকার মধ্যে সবাই আবার ধরবো না তার রাত্রি গেছে এলে কেন আমার বৌ তো মনে করছে আমার সুখ শেষ পুরো রক্ত করতেছে তা আল্লাহর কি সাহেব বাইকটা চালিয়েছে করে আমাকে সুর দিয়েছে সে আমি দেখতেছি তো আমার বাইকে দিলাম তুমি জোরে জোরে কানো কান্নাকাটি করো হ্যাঁ আমি আমার আস্তে 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 ফলাই যাই মেলে তো তারা আমার মেরে পড়ে কম আমার বাড়িতে কাঁদতেছে আমার জড়াই দিয়ে কাঁদতেছে আর কি এরকম বাপকে কাঁদতেছে আমি আস্তে করে গেছে চিবাতে গিয়ে একটা নদী আমাদের বাড়ির কাছে নদীটা নদীর হাতরে এবারেছি খুব ফ্যান আসছিল খুব কষ্ট করে ফারিয়া নদীর ওইপারে গিয়ে আমার মামার বাড়িতে বাতিল মিয়ার বাড়িতে হয়েছে বাতিল মিয়া আমার অবস্থা দেখিয়া সুন্দরপুরের এক বিশিষ্ট নেতা উনি ওনার নিজের টাকা দিয়ে আমার চিকিৎসা করছে সকালবেলা আমি রাসমন্দ ভাই চাইসা করছি আমি শ্বশুর বাড়িতে।
আচ্ছা এই মজিবরটা আসলে কি
আমাদের দু সম্পর্কে চাষা লাগে আর আনু মিয়া যার সাথে আমার জগ রয়েছে এর আপন হুবত মমত
এবং সেই আপনাকে এরকম অত্যাচার করছে
সে আমার আমার ভাইয়ের সুযোগ পেয়ে আমার সবার মিললে তারা করছে
মানে আপনার ভাইয়ের সঙ্গে একসাথে হয়ে আপনার বাবার পারমিশন নিয়ে
এটা করছে।
আপনাদের ওই স্ট্যাম্পে সাইনটা কেন কি জন্য
এটা কিসের জন্য নিয়েছে এটা আজ পর্যন্ত আমি বলতে পারবো না।
আচ্ছা
তারপর আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার শালা রেফারাইছি আমার ওয়াইফ নেওয়ার জন্য তারা আমার ওয়াইফ আটকে রাখছে তিন দিন আটকে রাখছে আমার ওয়াইফকে পুলিশের কাছে দিব এ করবো সে করবো অনেক কিছু বললে আমার ওয়াইফ ডর বোধে তিন দিন আটকে রাখার পরে চার দিনের দিন আমার সালার কাছে আমার ওয়াইফকে বুঝিয়ে দিচ্ছে এবং আমার সালার কাছ থেকে একটা স্ট্যাম্পের মধ্যে স্বাক্ষর দিচ্ছে। আমার শালার জানাইছে যে তোমার বন্ধু তুমি বুঝে নিতেছ এরকম আমার শালা বাইক দিয়েছে তার বোনকে বাঁচানোর জন্য বাপনকে বাঁচানোর জন্য তখন আমি আমার ওয়াইফকে নিয়ে মামলা করছি কুড়িগিয়া মামলা করছি থানা মামলা আইছে থানা আমি অর্থ নাই সমর্থ নাই আমি পারতেছি না ইনকোয়ারিটা নিতে পারতেছি না টাকার জন্য গাড়ি বানানো তারা টাকা বসে তার মামলায় ফাইনাল দিয়ে দিচ্ছে একদম
আপনি চোখ যে আপনার সুই দিয়ে পচা দিলেন এটা কি করলেন
ওই ডাক্তার মিজানুর রহমান সব আছে কুমিল্লার মধ্যে বড় চক্ষু বিশেষজ্ঞ
ওনার কাছে গিয়ে ট্রিটমেন্ট করেছি
ওনার কাছ থেকে আমি ট্রিটমেন্ট করছি
তারপরে আপনি দেখতে পেলেন
হ্যাঁ আমি দেখতে পেয়েছি আমি আমার ওয়াইফকে নিয়ে আসলাম তখন আমার ছয়টা রিক্সা ছিল একটা বেবি ছিল আমার ৬৯টা দেশি মুরগা ছিল আর ফার্ম দুইটা মুরগা কেনার পর আমার ৬৯টা মুরগা হয়েছে সবকিছু তারা নিয়ে গেল শুধু আমার বড়টা পরে রইল খাইলে নিয়ে যাওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে থাকি কিছুদিন থাকার পরে কি করুন মামলো কিছুদিন বা পড়তে পারলাম না আসতে ধীরে আমি কি করলাম বাসা ভাড়া নিলাম কোম্পানিগঞ্জ থাকি আর ওই মাঝে মধ্যে কুড়ের কাজ কাজ করি এমনি সেমনি দান্দা দান্দা করে আমি আমার সংসারটা চালাই নিয়েছি শেষ পর্যন্ত এই মজিবুর ডাক্তার আমার লোকে ভালো সম্পর্ক হইলো আমার কাছে মাফ চাইলো বাপি যে আমি জীবনের ভুল করছি আমার দোয়াই তোর সত্যি বাঁচিয়ে নিছে আর জীবনে তোর সাথে আমি আর এই ধরনের ভুল করবো না তুই আমার মাফ করে দিস। অনেকটা বলছে ঠিক আছে কাকা, আমি আপনার আল্লাহর হাতে মাফ করে দিচ্ছি, আজকে হইতে আপনি আমার আপন বাচ্চাদের মতো দেখবেন। এবারে এই মজিবুর ডাক্তারে আমার দুইটা কোম্পানিতে কাজ করে দিচ্ছে, দুইটা কোম্পানিতে মোটামুটি কাজ করে কিছু কিছু পয়সা পাই, এটা তো আমার সংসার চলে। এরপরে আস্তে আস্তে আমি ওই মানব অধিকার সংস্থার মধ্যে ঢুকলাম, ঢুকিয়া আমার বাড়ির নামে মানব অধিকার সংস্থার অনুমোদন করে এলাম যে সুবর্ণপুর হাজি আব্দুল মুতালিকের বাড়ি হোমরা উপজেলা কার্যালয় হিউম্যান রাইটস অর্গানাইজেশন কার্যালয়ে আমার বাড়ির নামে অনুমোদন করে এলাম, কিছু কাগজপত্র করলাম। ইডি আমার আব্বা দীক্ষা মতামত না, আমার বাড়ির নামে আমার বাড়ির আশেপাশে তো সাইনবোর্ড লাগাই দিচ্ছি।
আপনি বাড়ির নামে যেটা করালেন আপনার বাবার কাছ থেকে পারমিশন না নিয়েই করেছেন, বাড়ি মানে আপনার পুরো বাড়িটাই তাই তো? আচ্ছা, এই বাড়িটাকে আপনি হিউম্যান রাইটস কি জন্য বললেন
অর্গানাইজেশন
ওইটার নামে আপনি এখানে অফিস করলেন এবং এটা অনুমোদন নিলেন, কোথা থেকে অনুমোদন
নিলেন?
তো এই ধরনের অনুমোদন নিতে গেলে তো বাড়ির মালিক যে তার তো পারমিশন দরকার হয়।
আমাদের গ্রামেরও চিন্তা করলাম আমার বাড়িতে যদি বাড়ির বসতে জায়গা ওনা দেয় তো মুজিবুর ডাক্তারের ঘরে বসে কার্যক্রম চালানো এই হিসাবে করলাম আর কি।
আপনি বাবার পারমিশন নেন?
এই কারণে আব্বা আমাকে দেয়নি, আমি জানি রাগারে এই করে চলে গেলাম। আমি মজিবুর ডাক্তার বললো ঠিক আছে না দিলেন নাই অসুবিধা নেই, আমার বাড়ির নামে করে আমার। তো হঠাৎ একদিন মঙ্গলবারের দিন 12টা বাজে আমি বাড়িতে আসতেছি, আসতেছি এর মধ্যে দেখি কি আমার ভাই বেরাদার আমার চাচা মাসা আমার আব্বা সহ এই আমাদের একটা গ্রামের মধ্যে আমাদের দাদার লাগে রক্ত দৃষ্টি, তারা আমাদের রক্ত দৃষ্টি দিয়ে এই বাড়ির মধ্যে লুট করতেছে ডাল চুরি বড় বড় চল এগুলো নিয়ে। দেখে আমি ভালদা সিনজিতে নামিয়ে সবার ফিরাইতেছি, এই ব্যাপার নেই ফিরে মিলে আর থেকে যেমন ঠান্ডা করছি। কিন্তু এই লুডের সময় তারা আগে করলো মুকেশ মিয়ার ঘর থেকে স্টিল আলমারি ভেঙ্গে কাঠের আলমারি ভেঙ্গে অনেক সরল টাকা পয়সা নিয়ে গেল।
মুকেশ কি?
মুকেশ আমার টাকা তার ঘর থেকে সব সোনা লোক নেওয়ার পরে তার মা তার আম্মা বুড়ো মানুষ 80 বছরের উপরে হবে বয়স, তার আম্মার তার মমির জিনিস এগুলো এভাবে টাইমিয়া পাঁচশো সিরিয়া নিয়ে গেল।
কেন নিল?
লুট করলো হেরার সাথে ফিকশন, হেরা আবার আমার আমার সাথে সম্পর্ক দেওয়া আর কি। গ্রামে যদি কোন জায়গা সম্পত্তি লুট মুট
বুঝতে পেরেছি মানে
তাহলে হেরা আমার পক্ষে থাকে, আমি যেটা বলি হেরা সাপোর্ট করে।
দুটো গ্রুপ হয়ে গেছে
সামাজিক ভাবে, দুই গ্রুপ গেল এই লুট করলো। লুট করে এই সিনারি গুলো একজন ভিডিও করলো কি করছে আমি কইতে পারবো না। এতে গেলাম গা গিয়া মজিবুর ডাক্তার একদিন আমার কইতেছে আরে এই লুটের ঘটনার মধ্যে ভিডিও আছে, ভিডিও আছে ভিডিও করলো কেটা কয়ে আছে তুই আইলে দেখাবি। আমি আরেকদিন আইলাম আমি মজিবুরের মোবাইলে দেখলাম, দেখে আমি তা এইটা আমার মোবাইলে দেখ। উনি কইল কয় আমার মোবাইল আমি বুঝি না কেমনি দেবো, তুই এমনকি ল্যাপটপের মধ্যে আছে ভিডিওটা নিয়ে আমি দিয়ে
আচ্ছা
সাথে সাথে গিয়ে আমি উড়ে আনছি। আমি দেখছি বা বিভিন্ন মানুষের দেখাইছি দেখ আমার ভাইয়েরা কি করে আর আমার খারাপ বানিয়ে আসতে ঘুরে রাখছে। হ্যাঁ এগুলোর বিচার হয় না দেশের মধ্যে, এগুলো আমি উল্টো সাথে কথা বলছি আমার সম্পদ নেই এর আগে আর কি। তারা মনে করছে এই ভিডিওটা আমি করছি, তারা চিন্তা করছে যাকি আস্তে আস্তে এই সুবর্ণপুরের ট্রাক দিতেছে এবং জায়গা সম্পত্তিতে নিব মানব অধিকারও ঢুকে গেল। হ্যাঁ আরো দুই রকম মানুষ কাজ করে আবার এত বড় ঘটনা ভিডিও করছে তাদের আমরা ক্ষতি হইব। বিভিন্ন লোকের ফান্ডন দিয়েছে যে তোরা
এই ভিডিওটা মূলত কি করেছে
কি করেছে আমি এখনো জানি না।
এবং এই ভিডিওতে আপনাদের ভাইরা যে লুট করছে সেই লুটের সমস্ত প্রমাণ ছিল?
প্রমাণ আছে।
আচ্ছা এবং এটা আপনার ভাইরা জানতে পারছে যে আপনি এই ভিডিওটা করেছেন?
হ্যাঁ আইডিয়া করছে আমি করছি।
আচ্ছা
কিন্তু হ্যাঁ তলে তলে আমার মারার জন্য বিভিন্ন জায়গায় যায় কোন দিকে সুযোগ সুবিধা না পাই আর রামচন্দ্রপুর বাজারে যাতায়াত করে দেওয়ার সময় এই কারণে রামচন্দ্রপুরের মোটামুটি ধরনের লেভেলের নেতা ওনার কথা সবাই শোনে আর কি, ওনার একে রাজি করছে। কারণ হচ্ছে ওনার এক আপন খালাতো বোন দিয়ে দিচ্ছে আমাদের কাছে যে আমরা রামচন্দ্রপুরকে জাকিরে ধরে নিয়ে থানায় দিয়ে দেবো মামলা করে তার জ্বালা যন্ত্রণা জায়গা সম্পর্কে লিখতে আমরা যা জ্বালা যন্ত্রণা করতেছে আমরা সমস্যা পাচ্ছি তুমি বলাবেন ডকুমেন্ট করে দিও যাতে কেউ যাতে বাধা সৃষ্টি না করে। তখন মুবারক সাহেব প্রথমে রাজি ছিল না, পরে মুবারক সাহেব রাজি করছে, মুবারক সাহেবের আপন বোন উনি রাজি করছে যে ভাই কাজটা করে দাও উনি কয় থানা তুমি দিয়ে দিই। তো উনিও মনে করছে থানায় দিব এটা মনে করে উনি বলছে ঠিক আছে আমি ওই দিনকে ফোন রামচন্দ্রপুর গেছি হরদম আছে একটা দাওয়াত আছে দাওয়াত যাওয়ার উদ্দেশ্যে আর কি রামচন্দ্রপুর গিয়া রামচন্দ্রপুর থেকে গুরুমুখ দিয়ে ওই আমি হরদাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি সিএনজি স্টেশনের দিকে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার দুই ভাই সামনেটা তার হাতে দাও এই খারো খারো পিছু পরে আমি ভয় ভাইয়া দৌড় দিয়েছি পিছনে উল্টো ব্যাগ দিচ্ছি উল্টো ব্যাগ দিছি পরে আমি তার ঘুরে মারছি না ঘুরে না পারার পরে আমার এগুলো বললো সর্বপ্রথম দৌড় দায় ওই একটা কূপ দিল ওই জায়গাটার মধ্যে এই বাম পাশে কূপটা আরেকটা কূপ দিছে মাতা
জামিরটাকে আপনার ছোট ভাই
জামির আমার সব জাইদুল হলে তার কূপ দিল এটা রামচন্দ্রপুর তামার বাজার এই টাইমের মেয়েদের কোন লোকজন কূপ করতে জায়গাটার মধ্যে মাথায় কূপ দিলে পরে হাতে দিলাম এই হাতে এই আঙুলটা কাইতে ঝুলে গেল
একটু আঙুলটা দেখতে চাই আমি এই আঙুলটা যে ভাঁজ হয়ে থাকে আপনি সোজা করতে পারেন না তাই তো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আঙুলের কাঁটাটাও দেখতে পাচ্ছি। প্রিয় শ্রোতা একটা বিষয় আপনাদেরকে নোট করতে চাই উনি যা বলছেন এখন সেটা আমরা পুরোটা ভিডিও করছি এই ভিডিও ক্লিপসটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব আমার মনে হয় এতক্ষণে আপনাদের পরিষ্কার হয়েছে যে আসলে কেন আমরা বলছিলাম যে দুর্বল চিত্রের মানুষদের জন্য আজকের হ্যালো ইট নাইন টু জিরো নয় ওকে তারপর বলুন
ইকুপটা খাওয়ার পরে আমি মাটিতে শুয়ে গেছি মাটিতে শোয়ার পরে সাথে সাথে আমার আব্বা আমার দুই ভাই ওই সাথে আরো চার পাঁচজন তারা চলাফেরা করে তারা আমার আসামি আছে তারা দাঁড়া রইল তারা কি বললো আমার আব্বা আমার দুই ভাই মিললে আমার খাবার দুইটা বললে কোনো রকম কোথায় গাড়ি নিয়ে নৌকার মধ্যে ঢুকলো নৌকার মধ্যে ঢুকালিছে এদিকটা জানাজানি হয়ে গেছে দুনিয়ার মানুষ নদীর পারে দাঁড়াই গেল তখন নৌকা নদীর মাঝখানে গেছে পরে আমার আব্বার হাতে একটা মোটা শিকড় ছিল আমার বাজার তুই পান্ডা লইছে আর কি এই মোটা শিকড়টা আমার আব্বা আমার পিঠে আমার নৌকার মধ্যে শোয়া শোয়ানো অবস্থা আমার আব্বা আমার শিকড়টা ঘুরে বাড়ি গেছে পিঠের মধ্যে আঞ্জলি বেরিয়েছে এবার গাড়ি নিয়ে আমার গ্রামের এক মুরব্বী চাষা মানবাধিকার উপদেষ্টা উনি সামনে দাঁড়িয়ে গেছে তারপরে কথাগুলি বলছে বরাবর হ্যাঁ করছে দ্রুত জায়গাটা চলে গেছে জায়গাটা দ্রুত চলে গেছে তারা নিয়ে আমার একটা সিএনজি তুলেছে গাড়ির লোক ওই সিএনজি স্টেশন নৌকা গাড়ির সাথে সিএনজি তুলে কি করলো সিএনজি মধ্যে আমার কেরিয়ার সাথে আমার হাত দুটো বানলো এই আঙুলটা আমার এবার ঝুঁকতেছে রক্ত বোঝাই কি আছে সে হাত থেকে পা দুইটা কেরিয়ার সাথে নিয়ে আমাদের বানলো বাইনটা আমার বাম পাশে বললো জাইদু আমার ভাই আমার ডাইন পাশে বললো জামির আমার ভাই আর সামনে দুজন বললো সিএনজি রসুন রসুন সাধু চারজন তারা এই এক সিএনজি নিয়ে আমি মাঝখান পাঁচজন তো আমার নিয়ে রওনা দিছে এলাকার অনেকে অনেকে জিজ্ঞাসা করতে কলিয়ে যাকে হাসপাতালে দিয়ে আমায় আর মাঝখান দিয়ে আবার এই যে মজিবুর ডাক্তার সে তো এখন আমার শত্রু লোক আমার আব্বা আমিও আমার আব্বা শত্রু হয়ে গেছে গা আগে যারা শত্রু ছিল আমার আব্বা তারা নিয়ে চলে রসুন টুসুন তার লেগে আমি নিয়ে তার লেগে চলে না এখন আমার এরা সরবরাহ করলো আমার পিছনে সিঙ্গি দেওয়া তারা কয়েকজন লোক ছিল কে কে পিছনে সিঙ্গি ছিল আমি সত্যি করতে পারবো না তো তারা ফোনে অনেক সময় কথা বলে যে আমি আইডিয়া করতেছি পিছনে সিঙ্গি লোক আছে রাত দিতেছে আমার নিয়ে আস্তে আস্তে অনেক দূরে একটা বাইরে রাস্তা দেখতাম মজিবুর ডাক্তার এদিকে থানার মধ্যে খবর করলো যে এই ঘটনা চাকরি কোবাইয়ে নেমে নিছে আপনারা তারা উদ্ধার করেন এবং তারা কি করছে আমি রক্ত যদি আমি কাহিল আমার মুখ বেঁধে রাখছি চোখ বন্ধ রাখছে যেখানে বেশি মানুষ দেখে এখানে আমার ভাই আমার একবার আওয়াজ করতে না পারবি
একটু থামাই প্রিয় শ্রোতা আমরা ইতিহাসের জঘন্যতম একটা ঘটনার মুখোমুখি হতে যাচ্ছি একটু পরেই তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই কেন বলছিলাম এতক্ষণ ধরে যে দুর্বল চিত্রের মানুষ যারা আছেন তারা আজকের এই হ্যালোইন 920 নাশনাটাই বেটার আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে একটু পরেই আমরা একটা ভিডিও পোস্ট করব এবং সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কেন এতক্ষণ ধরে বলেছি আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আবারও বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা। আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং মোমান। যারা আজকের হ্যালো 8920 শুনছেন তাদের জন্য খুবই বেদনা বিধুর একটা মুহূর্ত, এবং একই সাথে বলতে চাই যেটা যে আইএমএ জাহিলিয়া যুগেও এরকম হয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা এরকম একটা ঘটনার ভিডিও এই মুহূর্তে আমরা আমাদের ফেসবুকে পোস্ট করব। অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত মর্মস্পর্শী। আপনারা চাইলে আমাদের ফেসবুকে এসে সেই ভিডিওটা দেখতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে যাচ্ছি জাকিরের কাছে আবারও। হ্যাঁ জাকির ভাই, যে ঘটনার বর্ণনা আপনি দিচ্ছিলেন, তারপর
আমাকে বাইরে রাস্তা দিয়া অনেক দূর পর্যন্ত নিয়ে গেল, বাঘ মারা গেল হোমার পাশে।
জি,
নিয়ে যাওয়ার পরে ওইখানে ফোন করার পরে আমার
নৌকাতে কে কে ছিলেন? আপনার ভাই, দুই ভাই
নৌকাতে, আমার দুই ভাই ছিল, আমার আব্বা ছিলেন, রসুন ছিল, সাদন ছিল।
এরা কারা?
হাসেম এবং কাসেম। এরা আমার ওই ভাইয়ের সাথে চলাফেরা এবং আমার আব্বার সাথে সমাজ করে আনতো তারা এই গ্রুপ করে।
আচ্ছা আচ্ছা।
দুই দল তো এগুলো করে আর আনু মিয়া যে তখন আব্বার দল করতো, এখন আনু মিয়া তার রেঙ্কি করে গেছে, মজিবুর তার রেঙ্কি করে গেছে। তখন বাগমারা গ্রামে এসে ফোন দিল আমার ভাই, আমার বনি জামাই, আমার বনি জামাই মোটরসাইকেল নিয়ে আসলো। আচ্ছা কি করছে আপনারা এত আগে নিয়ে করছেন? এদিক দিয়ে আমার ব্যক্তিরা জানলো ওই সামনে একটা কবরস্থান আছে, হয়ে যাবে মজিবুরি। তো আবার ফোন আমার ব্যক্তিরা ঘুরে মঙ্গলগঞ্জ নামক একটা স্থান আছে, এখানে একটা কবরস্থান আছে পাশে রাস্তার পাশে, বড় কবরস্থান। এই জায়গাটা দা অনেক সময় সন্ধ্যা পর মানুষ চলাফেরা করে না ঘরটা, বিশেষ করে এই জায়গাটা ওই সব ডাকিদের স্পট হিসেবে ব্যবহৃত হয়, এই কারণে গাড়ি ভরা কম আছে। এখানে এনে আমার ভাই জামিরে কইতে চাইছে ইঞ্জিন থামা থামাইছে, ড্রাইভারের কইতেছে তুই কিছু ডাকনাটা খুললা ইঞ্জিনটা একটু আতা আমরা কাজটা করি।
মানে কি ড্রাইভারও কি ওনাদের লোক ছিল?
না ড্রাইভার দেখবো আমি তো মাঝখানে না বান্ধা তখন আমার বাড়ি দামি রেখেছিল ওই পাখি তো যাই দিলে আমার সুন্দর ধৈর্য
আপনার সবচেয়ে ছোট ভাই
সুন্দর ধৈর্য এভাবে সুন্দর এভাবে রাখলো আমি হাত পড়ে টাকা প্রথমে জানি তোমার একটা ছুরি নিল ফল কাটে যে ছুরি গুলা, এই ছুরিটা হাতে নিয়ে বললো কি কয় ছুরিটা বহুদিন ধরে কিনে নিয়ে রাখি ফল লেগে ঘুরে দিয়ে জামিরে ঘুরে দিয়ে টাকাটা কষ্ট হয়ে গেছে কষ্ট। এখন যা দিলে কেছে আবু ভাই তাড়াতাড়ি করেন না, এ কি করতেছে? তো আর চোখটা তো ঘুরে গেছে না তখন একটা বাঞ্চির কেজি রং দেয় এরকম একটা আলো, কিন্তু কি আমার শেষ আলো জীবনের? এখানে আমার জীবনের শেষ। তারা আমার কি করে সাথে সাথে আমার এই বানটন সহ কাটতে সিমিলাতে ঠেলা বাহালাই দিয়ে তারা সিম। এখন আমি কবরের পাশে ফুইরা ঘুরে দিয়েছি, আমি কইতে পারবো না কোথা থেকে মানুষ এখানে ঘুরে আসলো। ওই এলাকার মেম্বার হয়েছে আমার সিগন্যাল আছে।
আপনার সানগ্লাসটা আপনি কি খুলবেন?
আমার চোখগুলা ওই এলাকার মেম্বার হয়েছে আমার সিগন্যাল আছে দেখতে ফাঁড়িটা দিয়ে রাখিন ভাই। সাথে সাথে তারা ওসি সাহেবের মেম্বারে ফোন দিয়েছে, ওসি সাহেবের এবং উপজেলা সাহেবের জওয়ার সাথে।
প্রিয় শ্রোতা, আমরা ওনার এই নিদারুণ ভিডিওটি আমরা এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920।
আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলেই আপনারা আপন ভাইয়ের হাতে ওনার যে দুটো চোখ তোলার বর্ণনা উনি দিয়েছেন সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আপনারা চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ বলুন, তারপর
তখন এখান থেকে আমার পাবলিক উত্তরপুরে নিয়ে গেল খুলনা সদর হাসপাতালে।
জি,
ওখানে নেওয়ার পরে জহর সাহেব উপজেলা চেয়ারম্যান দাঁড়াই দিচ্ছে, ওসি সাহেব দাঁড়াই দিচ্ছে। ওখানে নেওয়ার পরে আমি জ্ঞান আছে, তখন আমি আর জিজ্ঞাসা করলো কে কে করছে, আমি সবার নাম বললাম। বলে তারপরে তারা নোট করে আমার চিকিৎসার এখানে হবে না, ডাকা ডাকা আমার নিয়ে যাবো, কি আমার তো লোক নেই।
আপনার তখনও সেন্স ছিল?
জি সেন্স ছিল। এরপরে উপজেলা চেয়ারম্যান জহর সাহেব নিজের পকেটের টাকা দিয়া অ্যাম্বুলেন্স ভাড়া করে আইন নেয়া, উনি দুজন লোক দিয়ে আমার ডাকা পাঠাই দিলেন ঢাকা মেডিকেল কলেজ।
আপনি চশমাটা একটু পরে নেবেন প্লিজ, আমার জন্য দেখতে খুব কষ্ট হচ্ছে, আপনি চশমাটা পরে নেবেন।
ঢাকা মেডিকেল কলেজ তার আইন নিয়ে ভর্তি করে দিয়া তারা অ্যাম্বুলেন্স দিয়ে চলে গেল। এখন আমার কি চিকিৎসা করবো? এখানে ডাক্তাররা প্রাথমিক যে ট্রিটমেন্টের সিলাই করছে, রড করছে, আঁকির মধ্যে এগুলোর সিলাই করছে, চোখের জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান আগারগাঁও আমার মিনিট করছে, রেফার করছে। আমি ওইখানে আমার কে নিব লোক সাধারণ নেওয়ার লোক নেই, আমি এখানে বড় রয়েছি। এদিক দিয়ে আমার স্ত্রীর কাছে খবর গেছে, আমার স্ত্রীর নাম্বারটা ওই মুজিবুর ডাক্তার জানতো, আমাকে আর কাজ কাকা জানতো, তারা জানাইছে এই ঘটনা। তুমি রাতারাতি তার কাছে যাও, তোমার বউ কয় আমার কাছে একটি টাকা নেই ঘরের মেয়েদের, আমি যে আমার স্বামীকে দেখলাম। পরের দিন সকালে আমার গ্রামবাসী সবাই মুরব্বীরা আইয়া আমার বউয়ের টাকা দিছে এবং আমার বউয়ের দিয়ে মামলা করাইছে, যারা যারা ঘটনা জড়িত তাদের নাম দেওয়া হয়েছে, দিয়ে মামলা করাইয়া এখন আমারে কোথায় নিয়ে রাখছে তা জানে না। আমার বলতে মেডিকেল কলেজ থেকে পরের দিন সকালবেলা কি করলো, আমার এতে চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, আমার এতে চুরি করে নিয়ে তারা ওই ভাবছে কি যে আমার যে ডাইন চোখটা ঘুরে গেছে, এই চোখটা যদি ভালো হয়ে যায় পরে, এই চিন্তা করে আমার এন থেকে চুরি করে নিয়ে গেছে ওই চানকার ফুল সেক্টরে একটা রুমের মেরে নিয়ে আমার রাখছে। ওইখানে ডাক্তার আমার চিকিৎসা করছে, এখন চিকিৎসা করছে আমার চোখটা, এগুলো উনি পর্দা ডরে নিয়ে ফিরে করলো, অবস করলো, অবস করে এটার মধ্যে কি কি করলো আমি কিছু পেতে পারবো না। উনি চোখ ডাক্তার না, হ্যাঁ তবু উনি চোখের এই কাজগুলো করলো। পরে জানতে পারলাম যে ওনার সাথে 70,000 টাকার কন্ট্রাক্ট আছে, উনি 60,000 টাকা চাইছিল, আমার আব্বা 70,000 টাকা আমার দিবে বলছে, 70,000 টাকা দিয়েছে। এই অবস্থা এখানে আমার রাইতে চিকিৎসা করলো, তারা কনফার্ম করলো যে চোখটা আর দেখা যাবে না, আমি চোখটা সিলিও করে ফেললাম। আমার ওয়াইফে খবর পাইতেছে না, ছোট বললা লোকজন লাগায় আমি কোথায় আছি কেউ জানো না। তারপরে আমার পাশের রুমের এক রুগীর সুযোগ বুঝে আমার সাথে কথা বলতে পারছে, বলছি ভাই আপনার সাথে পরে কথা বলবো, আমার ওয়াইফের নাম্বারে ভাই একটা ফোন দেন, আমার লোকে যারা আছে তারা সব শত্রু নাম্বার দেবো। তো আমার ওয়াইফের নাম্বারটা আমার মুখস্ত ছিল, আমি বলছি ওই লোকটা আমার ওয়াইফের ফোন দিয়ে ঠিকানা বলছে, ঠিকানা বলার পরে আমার ওয়াইফে বাইক করার পরে আমার বাড়ির মানুষ জানে না মামলা যে করে গেছে। আমার ওয়াইফের বুঝা এগুলো নিয়ে কেস কেবারি করে লাভ নেই, জানাজানি করে লাভ নেই, যা হয়েছে হয়েছে, আমরা আজীবন ফাইললাম তোমার দুই সুইটকে সব তোমার সব। এই যে মামলার ইনকোয়ারির লেগে তার কাছে আমার ওয়াইফে ডাকছে, তাই আমার ওয়াইফে আবার হেন থেকে আইবো ইনকোয়ারির জন্য, তোমার কি করে আইবো তার তো ছাড়তো না, যদি আমার বলার শরীর অবস্থা দেখি তারা বলা যেতে পারে না। তুমি আমার ওয়াইফে আমাকে আমি ইনকোয়ারি করার পরে তার টের পেয়েছে মামলা হয়ে গেছে। এরপরে আমার ওয়াইফে ইনকোয়ারি টিনকোয়ারি করে আবার আমার কাছে গেছে, যাওয়ার পরে তারা একটা ষড়যন্ত্র করলো, বুদ্ধি করলো, উসমানী পার্ক আছে না, এই পার্কে বসে আইসে আমার আব্বা আম্মা ভাই কয়েকজন মিললা, তারা যুক্তি করলো যে আজকে রাত্রে তার ওয়াইফে গুন্ড দিয়া লোকজন দিয়া রাত্রে এন থেকে মেডিসিন হুঙ্গাইয়া নিয়ে যাইব, নিয়ে অন্য দূরত্বে কোনো কেন মাইরে কে ফালাই দিব, সকালে আমার কইব যে তোর বউ মনে কোন ছেলে মিলে ধরে ভাইকে গেছে লয়ে গেছে না, এই কথা কই আমার তারা বাড়িতে নিয়ে যাবো, এদিক দিয়ে মামলার ব্যাপার সমাধান করে দেবো টাকা পয়সা দিয়ে। যুক্তি করার পরে এখান থেকে আমার একজন পেয়ে গেছে, আজকে রাত্রে কিন্তু তোর রুমের মধ্যে তোর খালা থাকতেছি গো, তোর খালার কিন্তু তোর রুমে জায়গা দিচ্ছে, রাত্রে গেলে তোর খালা দরজা খুলে দিব, তোরা ঘুমাই থাকলে তোর বউ ঘুমাই থাকলে তোর তোর বউর মেডিসিন নিয়ে যাবো, সব ঘটনা আমার জানা দিচ্ছে ভাই। আমি ওর নামটা শুধু বলবো না, বললে ওনার ক্ষতি হবে। জানার পরে আমি আমার ওয়াইফে সতর্ক রাত্রে বেলা আমার আম্মা আমার খালার থাকবো, আমার পাশের রুমের রুগী নাই, দুই সিট খালি। আমি যে রুমে থাকি এই রুমে শুধু একটা সিটে একা থাকি, আর থাকার বেশি জায়গা নেই, ছোট জায়গা আছে, এই জায়গাটার মধ্যে শুধু আমার ওইটা একটু শুতে পারবে, আর বেশি মানে শোয়ার জায়গা নেই। রাত্রে বেলা খালা এগিয়ে গেছে, জাকির আমি এই রুমে থাকতাম, আমি বুঝতেছি না খালা তুমি এই রুমে থাকার দরকার নাই, হে রুমে তো দুই সিট খেলি, তা আমরা এক সিটে তুমি এক সিটে ঘুমাইতে হবে, এমন কষ্ট করে থাকে কেমন কষ্ট হইলে এনে লাগে একটু বইয়ে থেকে কারণ তোমার যেতাম এই রুমে রুমে থাকতাম। আমি বলছি না জোর করে আমার খালার বাড়িতে দরজা মজা লাগাইয়া হাসপাতালে স্টাফ ডাকি না বলছি কেউ না ঢুকতে পারে, আমরা চেক রাখব। রাত্রে আর তারা প্ল্যান প্রোগ্রাম কিছু করতে পারে না, রুমে ঢুকতে পারে নাই কেউ। হ্যাঁ, পরদিন সকালে আমার বাড়িতে লুয়ে করবো তারা প্ল্যান করছে, এবং ডাক্তার টেমেট মেমেট সব দিতে আছে, ডাক্তারে আমার ইঞ্জেকশন টিশন করছে, আজকে শেষ আমার বিদায় করে দিব, ওষুধ টুষুধ লিখে দিবে, এগুলো বাড়ির বসে খাবো, আমার ডিসিন টিশন করবো। তা আমার বউ কইতেছে না আমার স্বামী বাজিত না, আপনারা তো বড় ক্ষতি করছেন, আপনারা আসামি আমার জমাইয়ের জৈব করে কয় না বাজিত না খুঁজে বাইতে যাইব, তুমি সব বাজিবে নমক টমক দিচ্ছে আমার বউ মহিলা মানুষের কামাইয়া। আমার বউ কি করছে আমার সালার কাছে কিনে দিচ্ছে, আমার সালাই কইতেছে তোরা কোনো চিন্তা করিস না, শহীদুল্লাহ হলে আমার বন্ধু একজন আছে লেখাপড়া করে, আমি তারা জানাইতেছি সে ব্যবস্থা করবো। তো শহীদুল্লাহ হলে আমার সালাই ফোন দিয়ে দিছে, এবার শহীদুল্লাহ থেকে দশ বারো জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলো না এই হলে ছাত্র দিয়ে গিয়া হাসপাতালে উঠছে তখন আমার লুয়ে এবার ছাত্রদের গিয়ে আমার ওয়াইফে সাজাবাজ নিয়ে গাড়ি তুলে দিছে, এবং গাড়িওয়ালা বলে দিচ্ছে তারা আমার নিরাপত্তা শহীদ নামাই দিচ্ছে। আমি কোম্পানি আমার বাসা চলে গেছি, আমার ওয়াইফ ফিরে এখন আমার বড় টাকা পয়সা নিয়ে কি চিকিৎসা করবো, আমার গ্রামের লোকজন মুরগিরা সবাই কাছে আইয়া, আমার দুইজন খুব বন্ধু ছিল মুরাদনগর সরকারি হাসপাতালে ডিস্ট্রিবিউটর অফিসারে চাকরি করে, তারা সহযোগিতা করে আমার মুরাদনগর সরকারি হাসপাতাল ভর্তি করে হাসপাতালে ডাক্তার চার টাপ দিয়ে জানানো পারছে, আমার খুব দ্রুত গতিতে বেশি পড়া গিয়ে চিকিৎসা করছে আর কি, এবং দুই মাস হাসপাতাল থাকতেছে মুরাদনগর, এই দুই মাসের মধ্যে আমার মামলাটা সাফি দিয়ে দিব। এ কথা বললে মামলার যে আয়ু উনি ৩০,০০০ টাকা নিছে, এই টাকাটাও আমার গ্রামের তারা সবাই মিলে তুলে দিছে, এবং আমার গ্রামের ময় মুরব্বী তারা নিজের হাতে এই টাকাটা দিয়ে গেছে উদ্ধার করার মতো। ৩০,০০০ টাকা খাইয়া ওই লাস্টে মামলাটা সার্সিপ দিয়া আমরা কইতেছি কয়ে দেখেন মামলা সার্সিপ দিয়ে দিছে, কোর্টে যান কিছু করার নেই আমার, এই কথা বলে দিছে। তো কোর্টে গিয়ে দেখি আমার ভাই যে আসামি যে সব তুলছে তার নাম্বার দিয়ে দিছে, ১০,০০০ টাকা হ্যাঁ মামলার সঠিক জিটা এটা ডিবি করে দিল। তখন ডিবির দ্বারা কি করলো আমার বোনের জামার নাম আর আমার আব্বার নাম তারা দুজনের নাম বাদ দিয়া আমি গরিব মানুষ আর গ্রামের মানুষ, আমার গড়বড় চালাইবো না, আমার ফ্যামিলি ফেলবো না, মামলো চালাইবো তাই বিজিবি, আবার তারা গ্রামের মানুষের চাপ দেয় যে যাবি যে যদি তারা মেরে লম কাটতেলাম সবাই একটা আতঙ্কের মধ্যে বাস করতেছে আর কি। এমন অবস্থা কি করলো ওই যে মুবারক সাহেব প্রথমে আমার অর্ডার দিল ধরে নেওয়ার জন্য, মুবারক সাহেব আমার ডাক্তার বিচার করে বিচার করে আমরা নির্মস করে দিব, নাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি কি খাবো, আমার চিকিৎসা এখন আমার চোখে দেখতে করে চিকিৎসা করতে হবে, আমার বাচ্চা সুস্থ করে চিকিৎসা করতে হবে, একটু কষ্ট করে চলতেছে গেলাম মুবারক সাহেবের, মুবারক সাহেবের বিচার করলো একটা দায় সারা বিচার। আমি সম্পদতম সম্পদ আমার অনুভূত না, ভবিষ্যতে আমার জীবন বড় হইলে আমার আব্বা খুশি আমার জীবিতের নামে দিয়ে যাইব, আর আমার চোখ গুলো ক্ষতি করলো এর জন্য ৬,০০০০ টাকা তার জরিমানা করলো। তো আমি চিন্তা করলাম আর না মান্য আমার উপায় নেই, গ্রাম খুশি একদা চালাইবে কালকে চালাইবে যায় একদম চুকিরা চালাই গেছে, ডরে ভয়ে একজন চুকিরে ফাঁসিতে যাইতেছে গা, আর সবাই আস্তে আস্তে সরে যেতেছে গা, আর কি করলো আমি ঠিক আছে আপনারা জানেন বাবা মনে করেন এমনি তো আমার একটা দাফি আমি অন্ধ তো আমার তো কিছু নাই, তাহলে আমার জীবনে নিয়ে যেতে আমি একটু গড়তুল্লা বাবা একটু থাকতে পারি আমার জীবনে, বুঝতে পারছি, এরকম একটা ব্যবস্থা করে দিয়ে আব্বা কইছে হ্যাঁ আমি ওয়াদা করলাম আমি করে দেব, কইয়া টাকা আমার নামে ব্যাংকে দিতে হবে, তারা করে না টাকা এখন জমা থাকবে, কার কাছে জমা থাকবে, তখন আমি করলাম কার কাছে জমা রাখতে হবে, জমা রাখলাম কেমনে ছিলাম জমা তাই নিয়ে মাসে মাসে খাইলাম ঘরে ভুজি তো শেষ করে খামু কি, কয় না তোর মামা বাতেনের কাছে যদি টাকাটা জমা রাখস তোর মামা বাতেনে 6 লাখ টাকার লাভ দিব প্রতি মাসে 12 হাজার টাকা, কি লাভ দাদা সুলতান কি, আমি বলছি ঠিক আছে, দেওয়ার পরে আমরা তার সঙ্গে নিয়ে তারা মামলা সমর্থন করে জামিনে চলে আসে, জামিনে আইসা এর মাঝখানে আবার তারা আবার হাইকোর্ট থেকে আগাম জামিন লইছিল 4-7 লাখ, আগাম জামিন 4-7 লাখ লইয়া তারা 6 মাস হাজিরা দিছিল, তা হাইকোর্টের অবমাননা করছে এই হিসাবে জামিন দিত না, এই হিসাবে কি করলো তারা এই যে করতে জামিন লোক ম্যাজিস্ট্রেট করে তো ম্যাজিস্ট্রেট করে তিনজনের লোকে বাপিল, বাপিরা তারা এই আগাম জামিনের এই বেলগন্ডা কাগজ এই নথির থেকে সরাই রেখে ওই লোক নথিটা গড়ে তুলল, হ্যাঁ আদর সঙ্গারা দিয়া ওনার সাথে তার জামিন দিয়ে দিল, জামিন আইসা তারা চলাচল করছে আমার কয়েক মাস টাকা দিল 9,000 করে বাইরে জমা থাকবে, এই থাকবে আমার নামে জমা রাখবো কুয়া এটা বাতিল নয় মামলা তারা খেলবো প্রায় 2 মাস ধরে টাকা জানা আমি তো চলতে পারি না, এই বছর একটা দিন গেছে সবার গরু বালা মন্দ পাইছে আমার সপ্তাহে পার্সি দিয়ে কিছু দিতাম কিছু দিতে পারিনি আমার দিনে সপ্তাহে মর হয়ে সবাই ঈদ করছে আমি এই অবস্থায় আছি আমি যে চিকিৎসা করতে পারি না, এখন তারা আমার লোকের মামলা খেলবে, তো মামলা খেললে তো আমার আপস নামে নিয়ে যাবি নিয়ে যাবি নিয়ে আসেন তো কেমনে খেলবেন, তো বাধ্য করে আমি 2 মাস বাড়ছে এই মাসে গেছে মাসের 29 তারিখে আমি পূর্বে দরখাস্ত রয়েছি আমার উকিল দিয়ে যে তারা যাবিনী শর্ত আপসের শর্ত ভঙ্গ করছে, হ্যাঁ দরখাস্ত রয়েছি পরে যশ 1 মাসের সময় দিছে 1 মাস পরে এইটা শুনানি হবে, এই অবস্থার মেয়েদের এখন চলতেছে
আপনার ছেলে মেয়ে পাওয়া যাবে
এখন আমার এক ছেলে এক মেয়ে, কিন্তু আমার ওয়াইফ যদি আমার মামার কথা শুনে আমি টাকা পাবো,
আপনাকে প্রথম স্ত্রী
আমার মামার বাড়িতে এসে থাকতে হইব বারা রামচন্দ্রপুর, আমার ওয়ারি বলতেছে রামচন্দ্রপুর এলাকা আমার জামার তারা কুপিছে ওই এলাকা আমি যেতাম না,
আপনার প্রথম স্ত্রীর সাথে আর যোগাযোগ হয়েছে,
জি না আমার ঘটনাটার মাসে কাকে যোগাযোগ দিছে হঠাৎ সে ফোন দিছে,
সে কি জানে আপনি দ্বিতীয় স্ত্রী বিয়ে করেছেন,
সেও পরে বিয়ে করছে, সেও যিনি সংসার করতেছে বিয়ে করছে সংসার করতেছে,
সে কি এখন লেবাননে থাকে নাকি
না বাংলাদেশে আছে,
আপনাদের মধ্যে ডিভোর্স হয়েছিল,
আমার মধ্যে কোনো ডিভোর্স আমি দিই নাই, হ্যাঁ দিছে কিনা তাও আমি জানি না, হ্যাঁ প্রশ্ন এসে না,
This is the ultimate story of life. আমরা শুধু দেখানোর চেষ্টা করেছি আজকের এই জীবনের গল্পে মানুষের জিঘাংসা কত বড় হতে পারে, আমরা একবারের জন্য বলছি না যে আজকে যিনি এখানে অতিথি হয়ে এসছেন জাকির সে নিষ্পাপ, তার জীবনে অসংখ্য হয়ে আছে সে অনেক অপরাধ করেছে, কিন্তু ভাই হয়ে নিজের বাবা হয়ে নিজের সন্তানের চোখ তুলে ফেলতে পারে একজন মানুষ এবং কতটা জিঘাংসা মানুষের মধ্যে থাকতে পারে, কতটা ভয়াবহ রকমের মানুষের মধ্যে রিপু থাকতে পারে, আমি অবাক হয়ে যাই এগুলো কিভাবে সম্ভব, আমরা ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও দেখি আমরা অবাক হই যেগুলো মানুষের দ্বারা সম্ভব এগুলো তো এলিয়েনরা করে, এবং এলিয়েনরা ওইসব করে কিনা আমরা ঠিক জানি না, মানে হাউ ইট ইজ পসিবল একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে আপন দুই ভাই কতটা জিঘাংসার মধ্যে পড়লে নিজের ভাইয়ের চোখ তুলে ফেলতে পারে, এবং শুধু তাই নয় বাবা সেখানে উপস্থিত মা এগুলো জানার পরেও সেই 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 জায়গাটার মধ্যে রয়েছে, এগুলো সবই যিনি ভিকটিম তার ভাষ্য, কিন্তু তার বাইরেও চোখ তোলার ব্যাপারে তো জানে না কিন্তু পরবর্তীতে জেনে
আমার আম্মা পরে বিচার হতেছে যে আমার জোর করে মোবাইল দিয়ে বিভিন্ন নেতার কাছে কয়েছে তে খারাপ বাইক দিয়েছি কি তাহলে আমার গর্তে বাড়িতে ছেড়ে দিবে আর বাবা মা ছেড়ে দেবে আমার গর্তে বাড়িতে,
আমরা এই ঘটনার প্রেক্ষাপটে
আবার আমার আমার আম্মার উল্টো প্রশ্ন করছে যে আপনার ফুট হিটা খারাপ কইছেন চোখ তুলে গেছেন ওখানে আবার ফুট করে হিটা খারাপ
কোনটা বিশ্বাস করবে,
হিটা রসদ তুলালাম আমরা এই কারণে মানে তারা মার কি অ্যাটাক করে দিয়েছে আমার ভাইয়া আমার ভাইয়া আমার মারে মারে এখন করতে পারে কেউ উঠতে যায় কিন্তু মানুষ এই কথাটা বলে দিকে আর কারোর কাছে বিচার করতে যায় কান্দায় আমার কাছে,
আমরা
প্রিয় শ্রোতা, কিছু ছবি দিয়েছি, কিছু ভিডিও দিয়েছি আমাদের ফেসবুক পেজে, আপনারা গেলে দেখতে পাবেন। এগুলো আসলেই অমূল্য এবং সত্যি সত্যি আমাদের লজ্জা হয় যে আমরা, আপনার চোখ তুলেছে কত সালে?
2013 সালের জুন মাসের 8 তারিখ।
দেখুন, মাত্র কিছুদিন আগের ঘটনা। আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করি এবং আমাদের লজ্জা হওয়া উচিত। আপনি সাথে দুজন বন্ধুকে সাথে করে নিয়েছেন, আপনার গ্রামের দুজন মানুষ না, তারা তো আপনার ঘটনার সাক্ষী। আমরা এই দুজনকে সাথে করে নিয়ে আসতে বলেছিলাম, কারণ কুমিল্লা থেকে উনি তো একা একা আসতে পারবেন না, তাদের কাছ থেকে আমরা এই মুহূর্তে কিছু কথা শুনবো। তারা এই মুহূর্তে আমার স্টুডিও
দাঁড়িয়ে
আছে। কি
দাবি হয়েছে? আমি তো শেষ, আমার দুইটা বাচ্চার ভবিষ্যৎ। আমি আমার আগের তো নিউজ ছিল, আমার দুইটা বাচ্চার হাতের দানার মুহূর্তে তো আমি আর পারবো না। আমার শেষ দাবি হয়েছে, প্রয়োজন আমার দুইটা, কিন্তু কি করে টাকাটা যেন আমার স্ত্রীর কাছে আমি দিয়ে যেতে পারি। আপনারা আমার ওই লাইনটা করে দেন, আমার বাচ্চার যাতে পড়ো করার জন্য আমার জন্য দোয়া করতে পারে। আমি আগের চো পুরান কিতাবের লাইন আল্লাহ লাইনে বেশি ছিলাম।
জি, আপনি একটু একটু ধরে ধরুন, আমরা একটু কথা বলতে চাই। আপনি আপনার নামটা একটু বলবেন?
মোহাম্মদ হুসেন আহমেদ।
হুসেন আহমেদ, আপনি আমাদের যে অতিথি জাকির, ওনাকে চেনেন কতদিন?
শুক্রবার থেকে শুনেছেন। শুরু
কি হয় সম্পর্কে আপনার
ভাই?
কেমন ভাই?
আমার দাদা দাদা রচনা
করছে। মানে আপনাদের বাড়ি কি খুব পাশাপাশি? আচ্ছা, উনি যেটা বললো একটু আগে যে ওনার চোখ তুলেছে ওনার দুই ভাই এবং ওনার বাবা, এটা কতটুকু সত্য? আপনি কতটুকু জানেন? কি জানেন?
সত্যি এটা
আপনি কি জানেন? কি দেখেছেন, শুনেছেন নাকি দেখেছেন?
আমি ছিলাম মুরাদনগর, আমি শুনছি যে আমার বাজার ওকে কোবাই টোবাই ভাইটা আমি কম্পিউটার ভাইটা আহত অবস্থায় হয়ে নিয়ে গেছে। তারপর মায়ের ফেলে তো আর মা বলছে না, আর মারিস না,
মা বলেছে। মা কেন এটা করবে? মা কি কখনো সন্তানের চোখ তোলার জন্য বলতে পারে? কি জাকির ভাই, আপনি তো বললেন যে আপনার মা পুরো বিষয়টা জানত না, তো আমরা তো শুনছি যে আপনার মা নাকি এটাতে ইন্সপায়ার করেছে।
আমি আমার আম্মার চোখ তোলার পরে আমার আম্মারে অনেকবার প্রশ্ন করছি, মা তুমি সন্তান এত বড় ক্ষতি কেমনে করে? তফুত, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি দূরে জানতাম যে তোকে থানায় নিয়ে যাবো, থানায় নিয়ে থানায় দিয়ে যাবো, কেস ফিরে তারা তোর জেলে আটকে রাখবো, যাতে সচেতনতার জন্য।
তার মানে
জামিনা টামিনা তুই করতে না করেছে?
তার মানে আপনার মা এটার ব্যাপারে অস্বীকার গেছে?
সম্পূর্ণ অস্বীকার করে।
আজকে আপনার বন্ধুর কাছ থেকে শুনলেন যে আপনার মা এটা ইন্সপায়ার করেছে, আপনি কিভাবে জানলেন যে ওনার মা এটা ইন্সপায়ার করেছে? ওদের কাছ থেকে শুনেছেন আপনি বিভিন্ন কথাবার্তা শুনেছেন, তার মানে আপনি নিজে দেখেননি? ওকে, আপনি একটু বলবেন আপনার নামটা?
আব্দুল ফারুক।
আপনার সম্পর্কে কি হয় জাকির?
বাজনা লাগে।
ওনার সাথে ওনার বাবার এবং ভাইয়ের সম্পর্ক ভালো না, কি কারণে ভালো না?
সম্পত্তির ব্যাপারে।
সম্পত্তির ব্যাপারে ছোটবেলা থেকে কি দলাদলি ছিল? দুই গ্রুপ করেন ওনারা?
সম্পত্তির ব্যাপারে অন্যরকম চলে যায়।
আচ্ছা, ওর বাবার কতটুকু সম্পত্তি আছে আপনার জানা মতে?
বিশাল সম্পত্তি আছে,
তাই না? এই সম্পত্তির ভাগিদার ওনাকে পছন্দ করে না কেন? অন্য ভাইদের তো পছন্দ করে, ওনাকে পছন্দ করে
আকাবাকালেন
বলেন। কি লাইন আপনি কি জানেন?
মানে ওই সুন্দর জীবন আছে না, ওই জীবনে ওই আকাবার জীবন চলে পছন্দ করে।
আকাবাকা লাইন বলতে কি ধরনের আকাবাকা লাইন? মাস্তানি করতো, সন্ত্রাসী
করতো?
আচ্ছা, ওর যে দুই ভাই তারাও তো মাস্তানি সন্ত্রাসী করে? ওর
না না,
তারা করে না, পার্টি করে। আর হে, মাস্তানি সন্ত্রাসী করতো, কি নামে পরিচিত আপনাদের
এলাকাতে?
টাকার টাকার নামে কেউ ডাকে?
না না,
টাকার নামে কেউ ডাকে না। ওনাকে দেখে ভয় পায় লোকজন?
হ্যাঁ,
ভয় পায়। কি কি জন্য ভয় পেত? আচ্ছা, আপনার জানা মতে উনি কখনো কোন ধরনের খুন খুন খারাপি করেছে? আপনাদের জানা এলাকায় এরকম কোন ইয়ে আছে? বছরের পর বছর তো জেল কেটেছে। বাপ চাইতো না কোনোভাবে এই ধরনের লাইনে থাকুক বা এরকম কোনো কিছু? বাপে কি চাইতো? বাপে চাইতো ভালো হয়ে
যায়,
যেমনি ভাব শেষ করে দেন। কেন শেষ করে দেওয়ার কথা বলতো?
উচ্ছৃঙ্খল ধরনের আছে না?
হে, উচ্ছৃঙ্খল থাকলে বাপের সমস্যা কি?
সমস্যা সম্পত্তি না দেওয়ার লাগে, এই কারণে মাত্র শেষের 5-6 বছর।
আচ্ছা, তো এই যে চোখ তুলেছে ওর বাবা ওর ভাই দুই মিলে, এই কথা আপনি কিভাবে জানেন? আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য? আপনি তো এলাকাতে থাকেন, আপনি দেখেছেন? কি দেখেছেন আপনি?
আমি দেখছিলাম, আমার সামনে ঘটনা হয়েছে।
কি কি ভাবে?
হ্যাঁ, দূরে নিয়ে একটা কূপ দিছে। কূপ পাঠাই
কোথায়? কোন এলাকায় ঘটেছে এটা? আপনার এলাকার কোন এলাকায় ঘটেছে?
রামচন্দ্রপুর বাজারে।
ঠিক আছে, ঠিক আছে,
তারপর
ভাইন্দার পরে আর ভারিত লাগ আছে
আচ্ছা
আমগ ঘেরামূল মুরাদনগর আর হেরা ঘেরামূল গুমলা গুমলা নিয়ে
যাওয়ার পরে ওই দুই ভাই মিলে কাজগুলো করেছে
দুই ভাই আরো দুইজন আছে লাগে
আচ্ছা এই কাজগুলো করলো তারপর আপনার এলাকাবাসী মিলে কি করলো আপনার এলাকাবাসী মিলে এটা প্রোটেস্ট করেনি কেন করেনি
এক নেতা আছে হ্যাঁ কেউ হ্যাঁ বাসে করছে না
ওই এলাকার ওই নেতার খুব পাওয়ার
হ্যাঁ পাওয়ার আছে থাকাতার
প্রিয় শ্রোতা এই হচ্ছে ওনার কাছের যারা পরিচিত তাদের দুজনের ভাষ্য কিন্তু এখানেই আমরা থামিনি আমরা আরো কিছু ডকুমেন্টস নেবার চেষ্টা করেছি আমরা এই পর্যায়ে শাকিলের কাছ থেকে একটা অডিও ফাইল আপনাদেরকে শোনাচ্ছি আমরা চেষ্টা করেছি জাকিরের বাবা মা এবং দুই ভাইয়ের সঙ্গে কথা বলার তারা যে রেসপন্স করেছেন সেই রেসপন্সে আমরা এখানে আনকাট প্রেজেন্ট করছি এবং একই সাথে ওই এলাকার আরো মুরব্বীদের সাথে লোকজনের সাথে আমরা কথা বলেছি আমরা শুধু একটা জায়গায় পয়েন্ট আউট করার চেষ্টা করেছি নিজের আপন ভাই নিজের হাত দিয়ে তার ভাইয়ের চোখ তুলে ফেলেছে বাকি কি কারণে ঘটেছে কিভাবে ঘটেছে সেখানে বিভিন্ন রকমের কনফিউশন আছে কিন্তু এই ঘটনার ব্যাপারে কোন ধরনের কোন দ্বিমত কারোর কাছ থেকে আমরা পাইনি যে আপন ভাই দুই ভাই মিলে এই ভদ্রলোকের চোখ তুলে ফেলেছে আমরা সেই জায়গাটিতে শাকিলের কাছ থেকে একটা প্রতিবেদন বা একটা ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে এই মুহূর্তে শুনতে চাই
কুমিল্লার জাকির হোসেন আমাদের আজকের অতিথি ছোটবেলায় রেষারেষির কারণে মায়ের আদেশে বিষ পানি বাবাকে হত্যা করতে গিয়ে ধরা পড়ে দোষী সাব্যস্ত হন তারপর থেকেই এলোমেলো হয়ে যায় ক্লাস টু পড়ুয়া ছোট্ট কিশোর জাকিরের জীবন বাবা ভাইয়ের সাথে দ্বন্দ্বের কারণে একসময় তাকে জেলেও যেতে হয় তারপর দ্বন্দ্ব আরো বেড়ে যখন চরম পর্যায়ে রূপ নেয় তখন দুষ্কৃতিকারীরা তার দুচোখ উপড়ে ফেলে আসামি হিসেবে জাকির তার বাবা ও ভাইয়ের কথা উল্লেখ করেন একথার সত্যতা জানতে জাকিরকে কারা আঘাত করল তা জানতে চাইলাম বাবা আব্দুল মোতালেবের কাছে
দর্শন করতে এরপরে সে ডাকাতি ডাকাতি বউ করত এখন বাবা এটা বাধ্য সত্রে সে কেমনে করলো না করলো এটা তো আমরা এত জানি না বাবা
ছেলের নামে উল্টো অভিযোগ করেন তিনি
যাকে আমার কাছ থেকে অনেক আগে সভ্যতি হিসাব দিলা মায়ের দূর দিলে ছেলে খেলিয়ে গেছে সে যা পাইবে এরপরে সে এলাকার বহুদিন ঘটনা ঘটাইয়া আমার বহু করে ক্ষতি করছে বুঝলেনি জেল খাচ্ছে জেল বাড়িয়ে পালাইছে আমার বাসা বলার মতো না আপনারা জানতেন এলাকার লোকজন তারা সরাই দিছে এই এলাকার মধ্যে নারী নির্যাতন হইতে আরম্ভ দিয়া সে যত ধরনের খারাপ কর্ম এলাকায় করে ওই একজন মহিলা লাগল হইলে তার স্বর্ণ অবস্থা লোক দেখা ওই হঠাৎ একটা লোক লাগল হইলে সে সামনে খালি মানুষ বয়ে দিতে এইগুলি আমরা কাছে বিচারে সরাইলে পরে আমরা দেখি বাবা আপনারা যা খুশি তা করে আমি দশজনের সাথে আমার ছেলে যে আমি সাবধান তা আমি
জাকিরকে আঘাত না করেও ৬ লাখ টাকার বিনিময়ে মামলা আপোষ করেছেন কেন এমন প্রশ্নের জবাবে বাবার উত্তর
এখন আমার সন্তান আমরা আসামি দিচ্ছে কে করলো না করলো কেউ তো দেখে নাই এখন মানুষকে তো আপনারা যখন মামলা দিয়েছে এখন তো আপনারা করে দিব বা হয়ে নিবেন এর চেয়ে ভালো আপনারা তারা দিয়ে দেন আমার আত্মীয় স্বজনরা বসে এটা করে দিতে আমার উচ্চ হন আমি
এই ঘটনা খতিয়ে দেখতে ও জাকির সম্পর্কে জানতে আমরা কথা বলি একই গ্রামের মুজিবর ডাক্তারের সাথে
খারাপ উচিত মানুষ একটা মানুষ অর্থ ভালো থাকে না যেহেতু কারণ আছে মা বাবার যার সাথে ভালো তার সাথে ভালো ব্যবহার করে আর যার সাথে খারাপ তার সাথে খারাপ
যার সাথে ভালো তার সাথে ভালোই যার সাথে খারাপ তার সাথে খারাপই বাবা ও মুজিবরের কথাই জানা গেল মানুষ হিসেবে কিছু দোষও ছিল জাকিরের তাই বলে আইন নিজের হাতে তুলে নিয়ে যারা জাকিরের উপর নৃশংস অত্যাচার চালিয়েছে তারা যেন শাস্তি পায় সেজন্য বাদী হয়ে মামলা করেছে জাকিরের বর্তমান স্ত্রী আর এই মামলার অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলছিলেন মামলার বর্তমান অবস্থা
তারপরে তারা ওই লয়ের বোর্ডে কম্প্রোমাইজ হয়ে গিয়ে অবশ্যই না, পরে যখন ধরা পড়লো যে হাইকোর্টের বেলের বিষয়টা, এটা নিয়ে দর্শকের কাছে শুনানি পর্যায়ে আছে আর কি। ঘটে দেখতে ডেপুটেশন হয়েছিল আর আমি চালাই জাতীয় বিজ্ঞানীদের পক্ষ থেকে। এই যে দর্শকের জাতীয় বিজ্ঞানীদের পক্ষে দর্শক হলো চেয়ারম্যান ডিস্ট্রিক্ট জন, এই আর কি। এটাও সময় এদিন আবার শুনানি হচ্ছে, আগামী ডেটে তারা যদি কমপ্লেন হয়ে যাচ্ছে তো ভালো মতো না হলে আমরা ডেপুটে চালিয়ে যাবো।
অ্যাডভোকেটের সাথে গলা মিলিয়ে আমরাও বলতে চাই, আপোষ কিংবা গতি অনুযায়ী মামলা চলুক, মহান আদালত যেন এই মামলার সঠিক বিচার করেন, আর জাকিরও যেন তার জীবনে স্ত্রী ও সন্তান নিয়ে সুখের পরশ পায়।
অনেক অনেক ধন্যবাদ শাকিল আমাদেরকে প্রেজেন্ট করবার জন্য। এই হচ্ছে আজকে জাকিরের জীবনের গল্প। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই প্রিয় শ্রোতা। কি গান আমরা শুনবো আজকের এই জীবনের গল্পের প্রেক্ষাপটে আমরা ঠিক জানি না। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিয়ে আবারও ফিরে আসতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো হুট 920 তে। ফেসবুকে আসুন, দেখুন ওখানে লোকজন কি রেসপন্স করেছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি কিছুক্ষণ পর।
বিজি কলমে নাই কালি আমার ওই পুরাত পালে এই কি লেখা ছিলি জিহি কলমে কি নাই কালি খালি আমার হি পুরাত পালে এই কি লেখা ছিলি জিহি কলমে কি নাই কালি রে বিজি কলমে কি নাই কালি রে আছর তুমি সর্বমহতে জানি ভক্তরোধী আছর তুমি সর্বমহতে জানি তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলি কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে দিকে তে আমি যাই কিনে না পাই দিকে তে আমি যাই চিনে না কে সঙ্গের সাথী ছিল যারা সবাই গেছে ভুলি রে কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে আপন ভাইবা জারি ধরি দুবে মাথায় বানি ঠাকুর ভাইবা জাহাজে পুরি সুদে মাথায় বানি কোন বসে হেঁটে বিধি আমার তুলে ভাগ সাহিনি কলমে কিনা খালি রে বিধি কলমে নাই কালি আমার ওই পড়া পালে রীতি লেখা সুহিনি
প্রিয় শ্রোতা, অনেক হৃদয় বিদারক আজকের এই জীবনের গল্প। আমরা জাকিরের কাছ থেকে যা শুনেছি তা অত্যন্ত মর্মস্পর্শী, এবং ফেসবুকে যে কমেন্টসগুলো আমরা পেয়েছি সেটা অত্যন্ত মর্মস্পর্শী কমেন্টস। নন্দিনী দাস নামের একজন বন্ধু লিখেছে, এমন ঘটনা ইতিহাসেও বিরল, ভাই হয়ে যারা ভাইয়ের চোখ উপড়ে ফেলে সন্দেহ হয় তারা মানুষ কিনা। মামুন খান লিখেছে, জীবনের জাকিরের জীবনের এই পরিণতির জন্য সবচেয়ে বড় দায় তার মায়ের, কেননা ছোটবেলায় জাকিরের মা বিষ মিশিয়ে বাবাকে মেরে ফেলতে চেয়েছিল বলেই জাকির সবার কাছে দোষী হয়েছে। এমন ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না। মীর আব্বাস নামের একজন বন্ধু লিখেছে, যত অন্যায় থাকুক তাই বলে ভাই ভাইয়ের চোখ তুলে নেবে, বাবা ছেলেকে হত্যা করতে চাইবে, এ কোন জামানায় বাস করছি আমরা, যা আয়ামে জাহিলিয়া যুগকেও হার মানিয়ে দিয়েছে। তাহেরা খাতুন লিপি নামের একজন বন্ধু লিখেছে, যদি ভাইয়েরা জাকিরের চোখ না উঠিয়ে থাকে তবে তারা মামলা আপোষ করতে 6 লাখ টাকা দিতে চায় কেন। নদীর মোহনা নামের একজন বন্ধু লিখেছে, জাকির কিংবা তার বাবা এবং ভাই তারা আসলে কেউই ভালো মানুষ নয়, তবে সবচেয়ে বড় শাস্তি পেয়েছে জাকির নিজে, বাকিদেরও বিচার হওয়া উচিত ছিল। জুবায়ের শেখ নামের একজন বন্ধু লিখেছে, সাক্ষীদের কথায় বোঝা গেল এলাকায় জাকির অনেক খারাপ কাজ করেছে, তবে সবচেয়ে বড় অন্যায় করেছে তার পরিবারের লোকেরা, এজন্য তাদের শাস্তি হওয়া উচিত। সাজিয়া আফরিন নামের একজন বন্ধু লিখেছে, জাকির যদি কোন অন্যায় করে থাকে তবে আদালত তার বিচার করবে, তাই বলে নিজ পরিবারের লোকেরা আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে চিরতরে অন্ধ করে দেবে, এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা, আল্লাহ জাকিরের সহায় হন। শহীদুল হক নামের একজন বন্ধু লিখেছে, নিজের কিডনি বিক্রি করে হলেও নিজ সন্তানদের মানুষ করতে চায় জাকির, তার এই আকুতি শুনে চোখে জল এসে গেল, জাকিরের বাকি জীবনটা ভালো কাটুক। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টসে ভরে গিয়েছে আমাদের ফেসবুক, এবং একই সাথে আপনারা যদি মর্মস্পর্শী ভিডিওটি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, স্পেলিংটা নিশ্চয়ই জানা আছে, HELLO8920। আর প্রিয় শ্রোতা, আজকে যারা মন্তব্য করেছেন, যারা আমাদের স্ট্যাটাসটি শেয়ার করেছেন এবং একই সাথে যারা লাইক দিয়েছেন, তাদের মধ্যে থেকে আমরা দুজনকে বিজয়ী ঘোষণা করছি, যারা পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাদের একজন হচ্ছেন সাজিয়া আফরিন এবং আরেকজন হচ্ছেন মাহবুবুর রহমান সজল। জাকির ভাই, আমাদের লিসনারদের উদ্দেশ্যে আপনার ছোট পরিচিতি কিছু বলার থাকে।
আমি লাস্টে আমার একটুটুকু বলার আছে, আমি যা বলছি সত্য বলছি, যদি এর মধ্যে কোন ভুল ত্রুটি হয়ে যায় বা হয়ে থাকে, কথা বলতে গেলে অনেক সময় ভুল হইতে পারে, ওই ভুলটার জন্য আমি সবার কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সবার দোয়া আমি চাই, সন্তান সুস্থভাবে বাঁচতে পারি। অন্তপক্ষে আমি আমার ধর্মীয় অনুসারে আমার ছেলে দুটাকে, আমার একটা ছেলে একটা মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে দুনিয়া থেকে মরতে পারি, তাহলে আমি শান্তি পাবো।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে জাকিরের জীবনের গল্প। আমরা হ্যালোইট 920-তে যারা আসতে চান তাদের যে মনের আকুতি, হ্যালোইট 920-র প্রতি যে ভালোবাসা বা যা বলার আছে, ছোট ছোট মুক্তর মালার মতো কথাগুলো, আমরা সেগুলো শোনার পরপর আজকের এই অনুষ্ঠানটা থেকে বাড়ি ফিরে যাব। শুধু একটা কথাই বলার আছে, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সেরাজিৎ এবং আশরাফুল মখলুকাত বলা হয়। এই মানুষের জিঘাংসা মানুষকে কতটা নির্মম, অমানবীয় এবং বিভৎস করে তুলতে পারে তার আজকের এই উদাহরণটা হচ্ছে ক্লোজ আপ প্রেজেন্স 920-র 127তম পর্ব। শুধু একটাই বলার আছে, আপনার ভেতরেও এরকম একজন অমানুষ লুকিয়ে আছে, সেটা যেন সারাটা জীবন লুকিয়েই থাকে, সেটা যেন কখনো প্রকাশ না পায়। আমরা আজকের মতো শেষ করছি হ্যালোইট 920-র টিম মেম্বার যারা রয়েছেন, খালিদ, লোবান, আরজে শাকিল এবং আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
আমার নাম দীপ্তি, ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি। আমার জীবনটা অনেক বড় একটা কষ্টের গল্প। স্বামী ঘরে গিয়ে কিভাবে নির্যাতিত হয়ে স্বামী ঘর থেকে ফিরে আসে, অনেক চেষ্টা করে পড়াশোনা করতে পারে না। আমি এটা সবার সাথে শেয়ার করতে চাই, প্লিজ করবেন।
মোহাম্মদ শহীদ ইসলাম দেবু বলছি, আমি অনেক কষ্ট নিয়ে বড় হই, আমার এক মেয়ের সাথে সম্পর্ক হয়, মেয়েটা 4 মাসের বিঘ্নে থাকে। জীবনে আমি অনেক খারাপ কাজ করতে পারি, মানুষকে দিয়ে চিন্তা একাধিক মানুষকে মারা। আমি আপনাদের মধ্যে এসে আমি আমার জীবনের গল্পগুলো আমি শেয়ার করতে চাই।
আমার নাম হামিদা, জীবনে টাকার জন্য মানুষের তো ছুটে এত নিচে নামতে তা কোনো দিন যায়নি। বর্তমানে বেকার, কোনো চাকরিও পাচ্ছি না। আমার মাকে দেখতে হয়, সংসারের অভাবে চাকরি নিজের চিকিৎসা করতে। আমার জীবনের গল্প বলবে, আমাকে ফোন করুন।
আমার নাম ফারুক, আমার জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি, অনেক নেশা করেছি একটা মেয়ের জন্য। আমি অনেক খারাপ কিছু করেছি, আমি এটা হলে কিন্তু বলতেছি মানে মানুষের কাছে বলতে চাই যে আমি অনেক অবহেলার
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিম মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার আব্বা সমস্ত জায়গার সম্পত্তি সব আমার স্বপ্নের নামে লিখে দেন। এক পর্যায়ে এগুলা নিয়ে মহল্লার মধ্যে বিচার হয়। আমি আমার বোন আমার আব্বাকে মারধর করি, আমার আব্বা 4 দিন পরে মারা যায়, এবং এরপর আমার স্বপ্না আমাদের জন্য একটা হত্যা মামলা দায়ের করে। আমি আমার জীবনের যত কাহিনী আছে সমস্ত কাহিনী আজকে রেডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই।
আমার নাম মোহাম্মদ মুকবুল হোসেন। আমার ভুলের কারণেই আমার প্রেমিকাকে এখন আমি হারাতে বসছি। আমি সেই সব ভুলের কথাগুলো আমি বলতে চাই। অনেক কিছুই হয়েছে ওর সাথে, আমার কি ভুল করছিলাম সেগুলো আমি বলতে চাই। প্লিজ প্লিজ আমাকে একটু বলার সুযোগ করে দিলে খুব ভালো হয়।
আমি আমার দূষণ হয়, সে আমার সাথে প্রতারণা করে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক গড়ায়। একটা ছেলে আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেখান থেকে আমার বাবা আমাকে নিয়ে আসার পর আমার বাবা আমার পড়াশোনা বন্ধ করে দেয়। তারপর আমি চুরি করে পড়াশোনা করছি। আমি আমার লাইফে ব্যর্থতার জীবনে যে সফলতা অর্জন করেছি আমি শ্রোতাদেরকে বলতে চাই।
আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। 4 বছর একটি মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম, যখন আমি জানতে পারলাম যে তিনি কল গান, তারপর আমি তাকে মেনে নিতে যদি আমাকে হ্যালো 890 তে একটু সুযোগ দিন তাহলে আমি আমার লাইফ স্টোরিটা বলতে পারবো।
যাবি যদি উড়ে দূরে নীল জানাতে, মনে করে আমার মনে রেখে, কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটু কেঁদে শুধু পিছু ফিরে, হায় ভালোবেসে রেখে যা এ মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া। মনে করে আমার মনে দেখে, কখনো পুরাবে না সে গতিহীন পথে, একটু কেঁদে শুধু পিছু ফিরে, হায় ভালো বেশে রেখে যা এ মনের গহীন বাসনা।
দুজন নাকি প্রদীপ থাকবে না, সেখানে তোর মন বসবে না, হারিয়ে শেষে হায় সব কিছু, ফেরাবার কিছু আর থাকবে না, হায় ভালো দেশে রেখে যা যাওয়া, ফিরে আয়বো নিয়ে চাওয়া, কিছুক্ষণ বসে ভুলে যা, নিয়ে যা কিছু কল্পনা, হায় ভালো দেশে রেখে যা। যদি উড়ে দূরে লীলা জানাতে, মনে করে আমার মনে দেখে, কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটু কেঁদে শুধু পিছু ফিরে, হায় ভালো দেশে রেখে যা।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
This track was downloaded from FusionBD.com.